Assalamualaikum. অদ্ভুত এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে চলে এলাম 310 এপিসোডে। বেশ অনেকগুলো এপিসোড কিন্তু সিঁড়ি পার হয়ে গেলে দেখা যাবে যে 309 সিঁড়ি পার হয়ে 310 সিঁড়িতে উঠতে হল, মানে 310 এপিসোড। এবং আমার কাছে কিন্তু বেশ অবাক লাগে কিভাবে একটার পর একটা এপিসোড পার হয়ে আসছি। নিচের দিকে তাকালে অবাক লাগে যে পেছনে কতগুলো এপিসোড ফেলে আসছি। মানে যেই প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছি নিচে তাকালে দেখা যায় প্রতিটি সিঁড়িতে ফেলে আসা প্রতিটি এপিসোডের থাম্বনেইলগুলো চলমান অবস্থায় দেখা যায়। জিনিস সঙ্গে এরকম অন্ধকার একটা জায়গা, সেখানে একটা সিঁড়ি উঠে গেছে। তো সিঁড়ি দিয়ে উঠে একটা ল্যান্ডিং এ আমি দাঁড়িয়েছি। সামনের সিঁড়িগুলো আমি দেখতে পাচ্ছি না, সেগুলো কুয়াশায় ঢেকে আছে, মানে অবগুণ্ঠিত সিঁড়ি, আপছা আপছা ধোঁয়া ধোঁয়া। আর পেছনে যে সিঁড়িগুলো সেগুলো যখন চলে গেছে নিচের দিকে অনেকটা স্পাইরাল ভাবে ঘুরে, প্রতিটা সিঁড়ির গ্যাপে, মানে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির মধ্যে যে উচ্চতা, তার মাঝে পুরনো এপিসোডগুলোর যে থাম্বনেইলগুলো সেগুলো চলমান অবস্থায় আছে। এবং বেশ রহস্যময় একটা পরিবেশ, এরকমই মনে হয় আমার কাছে। যাই হোক, উঠেছি 310 সিঁড়িতে আর এগিয়ে চলছে সামনে। সামনেটা ধোঁয়ায় ঢাকা হলেও সামনে একটা অবকাঠামো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 1,00,000 সাবস্ক্রাইবারের যে জায়গাটা, সেখানে একটা ল্যান্ডিং রয়েছে। সেই ল্যান্ডিংটা মনে হচ্ছে বেশ সুন্দর, মানে এই আপছা ধোঁয়া ঢাকা জায়গাতেই মনে হচ্ছে। তো দেখি সেখানে উঠতে পারি কিনা, ইনশাল্লাহ ইচ্ছে তো আছে। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই উঠে যাব সেখানে, এবং এর মাঝে আরো অনেক এপিসোড হবে, আরো অনেক সিঁড়ির মাঝে আরো অনেক থাম্বনেইল দেখা যাবে, সেটাই দেখতে চাই। আপনারা শুধু সাথে থাকবেন, আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যরা অদ্ভুতরে শুনতে পায়। আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখলে আমরা যখনই কোনো কন্টেন্ট আপলোড করব আপনারা কিন্তু পেয়ে যাবেন সেটা নোটিফিকেশন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যায় মূল অনুষ্ঠানে। আর এখন কিন্তু শীত পড়ছে, বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে চারিপাশে। এটা কিন্তু অন্যরকম একটা ভাব নিয়ে আসে যখন আমরা ভৌতিক ঘটনা শুনি, যে কোনো রকম এক্সট্রিম ওয়েদারই সে ভাবটা নিয়ে আসে। আসলে ওয়েদার আর মানুষের মুড কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত জিনিস, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো যাক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মানিক চৌধুরী, মেজর টিলা, সিলেট থেকে। মানিক তার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাব মানিকের পাঠানো ঘটনায়। 80-এর দশকের কথা, তখন বাংলাদেশের কোন একটা জেলার থানা পর্যায়ের পোস্ট অফিসে চাকরি করতেন একজন ভদ্রলোক, যার নাম ছিল জহুরুল। তো সেই সময় বা এখনো যারা পোস্ট অফিসে চাকরি করতেন তাদের কাজের পরিধি অনেক বেশি ছিল, কারণ অনেক কাজ করতে হতো তাদের। তাদের বিভিন্ন রকমের কাজ ছিল, বিভিন্ন অফিসিয়াল ম্যাটার হ্যান্ডেল করা থেকে শুরু করে সেই তাদের এই চিঠিপত্র যা আসতো সেগুলোকে সর্ট আউট করা এবং সেগুলোকে ডিস্ট্রিবিউটের দায়িত্ব পড়তো তাদের কাছে। থানা পর্যায়ের পোস্ট অফিস তখন তো সব গ্রামে পোস্ট অফিস হয়ে ওঠেনি, আমার মনে হয় না এখনো আছে। যাই হোক, তো সেই চিঠিগুলোকে সব সর্ট আউট করে সেগুলোকে জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের উপর পড়ত। তো জহুরুল সাহেব অনেক পরিশ্রম করতেন, তিনি থাকতেন গ্রামে, তো সেখান থেকে প্রতিদিনই তিনি তার পোস্ট অফিসে আসতেন কাজ করতে। তার একটা বাইসাইকেল ছিল, সেটা তার নিজস্ব বাইসাইকেল এবং খুব শখের একটা সাইকেল, সেটাকে তিনি খুব যত্ন করে রাখতেন, সেটা নিয়ে আসতেন প্রতিদিন অফিসে এবং এসে কাজ করতেন। একদিনকার ঘটনা, তিনি এসছেন, এসে তার মতো সারাদিন কাজ করছেন এবং দুপুরে তাদের পরিদর্শনে একজন মানে তাদের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসার কথা, তো সেই কারণে তাদের ওখানে বেশ হইচই পড়ে গেছে। দেখা গেল যে সবাই ব্যস্ত সেটা নিয়ে, এবং তাদের যে মাস্টার ছিলেন তিনি বললেন যে আপনি এই এদিকটা দেখেন এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে তাকে এনগেজ করে দিল। তো জহুরুল সাহেব একটু বিরক্ত, কারণ তার অনেকগুলো কাজ ছিল, তিনি মানে এই চিঠি সর্ট আউট করছেন এগুলো নিয়ে যাবেন, এবং তিনি দেখেছেন যে এখানে তার কাছে প্রতিদিনই প্রায় প্রতিদিনই একজন ভদ্রলোক আসত, বয়স্ক একজন ভদ্রলোক, এসে বলতো যে আমার কিছু কাগজ আসার কথা, বিশেষ করে আমার পেনশনের একটা ফাইল আসার কথা, একটু দেখবেন কাইন্ডলি এটা আসছে কিনা, খোঁজ নিত আর কি লোকটা। তো জহুরুল সাহেবের একটু মায়া লাগত, কারণ জহুরুল সাহেবের বাবাও বেশ বয়স্ক, পেনশন নিয়ে অনেক কষ্ট পাইছেন, তো তিনি এটা নিয়ে মায়া করতেন। তিনি তাকে বলতো চাচা আসলেই অবশ্যই অবশ্যই আপনাকে আমি নিজ দায়িত্বে আপনার কাছে পৌঁছে দিব, চিন্তা করেন না। তো তিনি ওইটা নিয়ে একটু টেন্স থাকতেন, যে চোখ রাখতেন যে ওই লোকের কাগজ আসছে কিনা। এছাড়াও আরো অনেক কাগজ আছে, অনেক চিঠিপত্র আসতো। যাই হোক, জহুরুল সাহেব মোটামুটি একটু বিরক্ত, যেহেতু তার এই কাজ ছেড়ে উঠতে হয়েছে। তো তারপরও তাকে তাদের এই যেহেতু তার তিনি বস বলে গেছেন, সেটাতে ইনভলভ হয়ে যেতে হয় কাজকর্ম। দেখা গেল যে তাদের সেই পরিদর্শন শেষ হলো এবং সেই যে উচ্চ পর্যায়ের যিনি ছিলেন তিনি আসছেন, এসে ভিজিট করে একসময় চলে গেলেন। তখন দুপুর গড়ায় গেছে, মানে লাঞ্চ টাইম শেষ। তো এই সময় যে দুই একজন মানুষ যারা ছিল কাজ করে খেতে বসছে, তো জহুরুল সাহেবও খেতে বসলেন, খাওয়া দাওয়া শেষ করে দেখলেন যে বেশ মানে বেলা হয়ে গেছে। তো তিনি ভাবছেন যে আমি কি চিঠিগুলো নিয়ে বসবো নাকি কালকে আবার শুরু করব কাজ। তো তারপরও তিনি যেহেতু খুব কর্মঠ মানুষ, তিনি কাজ ফেলে রাখতেন না, তিনি তার হাতটা ধুয়ে তিনি চলে গেলেন তার কাজে দেখতে। তিনি চিন্তা করলেন যে জরুরি কি কি চিঠি আছে এগুলো নিয়ে তিনি মাথা ঘামাবেন। তো এগুলো সর্ট করতে করতে তিনি হঠাৎ করেই পেলেন যে ওই যে মনে হল একটা মোটা ফাইল, এবং সেই যেখান থেকে আসছে তিনি বুঝলেন যে এটা ওই কোনো একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চিঠি। তো বুঝলেন যে এটা হয়তো কারো ইম্পর্টেন্ট। তিনি ওই ভদ্রলোকের নাম মিলালেন যিনি খুঁজছেন, প্রায় প্রতিদিনই এসে খুঁজতেন, অ কয়েকদিন ধরে আবার সেই ভদ্রলোক আসতেছেন না। জহুরুল সাহেব শেষবার তাকে বলছিলেন, মানে শেষবার আসছে যে চাচা আপনি চিন্তা করেন না, আমি দায়িত্ব না, আমি আপনাকে পৌঁছায় দিব। তো তিনি তাড়াতাড়ি ওনার নাম বের করলেন, খুঁজে দেখলেন যে হ্যাঁ এটা তো তারই চিঠি, এটা এসে বসে আছে। তিনি মানে খুব তাগিদ ফিল করলেন, তাড়াতাড়ি চিঠিটাকে গোছাইলেন, চিন্তা করলেন যে এটা তো আজকেই দিতে হবে, কোনো উপায় নেই, কারণ তাকেই কিন্তু এগুলো বিলি করতে হইত, কারণ ওখানে কিন্তু আলাদা আলাদা ওরকম ডিপার্টমেন্ট নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা যেহেতু আমি নিব, আরো দেখি ওখানে আশেপাশে আর কি আছে। তো খুঁজে 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 তখন মানে এক পর্যায়ে তাকে বসেই যেতে হলো আসলে মানে কাজে, কারণ চিঠি তো আর এইভাবে পাওয়া যায় না। এই খুঁজে খুঁজে দেখলেন যে ওই সেই গ্রাম বা আশেপাশের গ্রামে কি কি চিঠি আছে। আর তখন কিন্তু অনেক চিঠিতেই যোগাযোগ হতো, কারণ তখন কিন্তু অন্যরকম যোগাযোগের ব্যবস্থা খুব কম। এই টেলিফোনে কল করলে বুক করে কল করতে হতো, আর এছাড়া এখনকার মতো তো সিস্টেম ছিলই না। যাই হোক, তিনি বেশ কিছু চিঠি পেয়ে গেলেন, মানে তার সেই চিঠি মানে গোছাতে গোছাতে বেশ কিছু চিঠি পেলেন। তো চিন্তা করলেন যে এগুলো দিব, অলরেডি তখন তিনি তাকায় দেখতেছেন বিকাল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে তার বাসা যেখানে যেই অঞ্চলে, বিশেষ করে এই যে চিঠিটা যিনি নিয়ে যাবেন তিনি, ওই যে বৃদ্ধ মানুষের চিঠি, সেটার থেকে তার বাসা পুরোই উল্টা দিকে, এবং ওই জায়গাটা অনেক দূরে, মানে ওটা ভালো দূরে যেখানে কি চিঠিটা। তো তার খুব মায়া লাগলো, তার বাবার কথা মনে পড়লো, তিনি চিন্তা না আমি চিঠি নিয়ে যাই, এবং আশেপাশের চিঠিগুলো তিনি নিলেন, বললেন যে যাই এগুলো সব দিয়ে তারপর যাই, হোক আজকে রাত হোক, এরকম চিন্তা করতে করতে তিনি বেরোলেন। তো অফিস থেকে যখন বেরোয় যাচ্ছেন তখন কিন্তু অলরেডি বিকাল একদম গড়ায় গেছে, মানে বোঝা যাচ্ছে যে সূর্য একদম মানে হলে হেলে গেছে সন্ধ্যা। তিনি তার সাইকেলটা নিয়ে খুললেন, সাইকেলের তালা খুলে সাইকেল ঠেলে বের করলেন, বের করে যখন বাজারের পাশ থেকে আসতেছেন তখন অলরেডি দেখলেন যে আজান দিয়ে দিচ্ছে। তো এবং আজান শেষ হয়েছে এবং তিনি সাইকেল প্যাডেল মেরে মেরে যাচ্ছেন, আর তাদের ওখানকার বাজার পার হয়ে যখন নাকি রাস্তায় উঠলেন, গ্রামে যাওয়ার যে সোজা রাস্তা একটা, সেই রাস্তাটা একটা মাটির রাস্তা আর কি, মানে রাস্তাটা কিন্তু তখনও পুরো পাকা হয় নাই, মানে মাটি ফেলে তারপর ইট বিছানো হয়েছে এবং তার উপরে আবার মাটি ধুলা এগুলো পড়ে আছে, এবং রাস্তার দুই পাশে ঢাল এবং দুই ঢাল দিয়ে নেমে গেলে দূরে বিশাল বিস্তৃত ফসলের মাঠ এবং একদম ফাঁকা। এইখান থেকে তিনি সাইকেল চালাতে বেশ পছন্দ করেন, যদিও খুব প্লেন ভাবে সাইকেল চলেন, একটু লাফায় লাফায় চলে, কিন্তু তার কাছে বেশ মজা লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে, অনেকদিন পর এরকম সন্ধ্যার সময় একটা রাইড, তার কাছে মজাই লাগতেছে। পার্থক্য তো এইটাই, তাকে বুঝতে পারছেন যে এই রাস্তার শেষ মাথায় গিয়ে তাকে বায়ের পরিবর্তে ডানে চলে যেতে হবে, কারণ এই যে চিঠি পৌঁছাতে গেলে ডানের ডান দিকে যেতে হয় আর বাঁদিকে গেলে তার বাসা। তো তিনি এরকম খুব মানে ব্যাডেল মারছেন, যদিও বেশ একটু মানে যেহেতু বেলা হয়ে গেছে তিনি বুঝতে পারছেন না কয়টায় তিনি বাসায় পৌঁছাবেন তার আন্দাজই নেই, কিন্তু বেশ মজা লাগতেছে, অনেকদিন পর একটা অ্যাডভেঞ্চার লাগতেছে আর কি, যে এরকম রাতে যাচ্ছেন চিঠি বিলি করতে। তো প্যাডেল মারতে মারতে এক সময় সেই রাস্তার মানে একদম প্রান্ত শেষ মাথায় চলে আসেন। এখানে রাস্তাটা ইংরেজি টি অক্ষরের মতো হয়ে গেছে, মানে এখানে যে তার রাস্তাটা মিলছে এবং দুই পাশে ডানে বামে দুইটা রাস্তা চলে গেছে, ওই পারে আবার ঢাল, সেখানে আবার খোলা প্রান্ত, আর দূরে দেখা যাচ্ছে তখন শীত আসি আসি করতেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে তার। তো তিনি তো ফুলাতা শার্ট পরা ছিলেন, সেটা পরেই রওনা দিচ্ছেন, তো তারপর একটু কেঁপে কেঁপে উঠতেছেন। তো ওই শেষ মাথায় এসে একবার বাসার দিকে তাকালেন, বাসার রাস্তার দিকে, মনটা একটু মানে কামড় দিয়ে উঠল, কারণ বাসার রাস্তার দিকে দিন শেষে তাকালে মনে ওদিকেই যাই, কিন্তু কিছু করার নাই, তাকে যেতে হবে ডান দিকে, তাকে চিঠিগুলো বিলি করতে হবে, নিয়ে যেহেতু বের হয়েছেন আজকে। তো যাই হোক, তিনি ডান দিকে টার্ন নিয়ে চলা শুরু করলেন এবং চলছেন, এখানে মাঝে মাঝে আসা হয় তার, এদিক দিয়ে সোজা গিয়ে তিনি মানে ডান দিকে আর একটা গ্রাম আছে, ওখানে অনেক চিঠি আসে, অনেক চিঠি আসে, কারণ সেই গ্রামের অনেক মানুষ বিদেশে থাকে, বিদেশ থেকে চিঠি লেখে, শহর থেকেও আসে, ঢাকা থেকেও আসে। তো যাই হোক, ওদিকে যাওয়া হয়, বাট এই যে তিনি যেই ঠিকানায় যাবেন, মানে যে যার অফিসিয়াল চিঠি আসছে বৃদ্ধর, সেই জায়গায় কিন্তু খুব বেশি চিঠি আসে না ওই গ্রামটাতে, এটা একটা ব্যাপার, ওখানে খুব বেশি চিঠি আসে না, এবং এই কারণে কিন্তু বৃদ্ধ আরও খবর নিতে আসতেন যে চিঠি খুব একটা আসে না, কি ব্যাপার। আর ওইখানে যাওয়ার সময় রাস্তাটা একটু অন্যরকম, মানে এইখান থেকে সোজা গিয়ে একটা নেমে যেতে হয়, যে ঢালটা বাঁদিকেই ঢাল দিয়ে নেমে যেতে হয়, নেমে গেলে ক্ষেতের পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ঘুরে গিয়ে মিশছে আর একটা পুরনো রাস্তার সাথে, যে পুরনো রাস্তাটা বাঁকাভাবে চলে গেছে, ওই জায়গাটা কিন্তু অনেক পুরনো, এবং ওই গ্রামটার যে রাস্তা বা সাইডের অংশটা এটা অনেক পুরনো। সেখানে এক সময় ওই যে নীল চাষ হইত এবং সেখানকার কুঠি আছে, সেখানে পুরনো কুঠি আছে, এবং তার পাশ দিয়ে ছাড়াই গেলে অনেক দূরে একটা জমিদার বাড়িও আছে পুরনো, এবং এই রাস্তাটাই দুইটার পাশ দিয়ে গেছে, এবং সেখানে একটা বিশাল কবরস্থান আছে, বেশ বড় কবরস্থান। এই কবরস্থানের কিন্তু একটা ব্যাপার, ওইখানে দুই সম্প্রদায়ের কবর আছে, ওখানে খ্রিস্টান সম্প্রদায়ের কবর আছে একটা অংশে, আর এই পাশে মুসলমানদের কবরস্থান। তো দুইটা মানে কিন্তু মাঝখান দিয়ে মানে কোনো ই নাই, মানে পার্টিশন নাই, মানে বোঝা যায় যে এখান থেকে শেষ। আর বড় বড় গাছ, সেই সময় পুরনো আমলে লাগানো বড় বড় গাছ, এই গাছগুলো বেশ অন্যরকম। তো এই জায়গাটা দিয়ে মানুষজন চলাফেরা করতে ভয় পায়, জরুর সাহেব জানেন যে এই রাস্তাটাতে মানুষ ভয় পায়, তো তার কাছে মনে হচ্ছে যে আরে আমি তো যাবো এই রাত্রেবেলা ওখান দিয়ে, এবং তখন তিনি ভাবতেছেন যে এটা কেমন একটা ব্যাপার, মানুষজন এখানে নাই, ওখানে মানুষজন মানে চলাফেরা করে না, একদম সন্ধ্যার পর চলাফেরা করেন না, তিনি ভালোই জানেন সন্ধ্যার পর চলাফেরা করেন না, দিনের বেলা যায় মানুষজন যতটুকু যাওয়ার, কিন্তু রাস্তাটা একটু অন্যরকম, এটা তিনি জানেন। তো জহুরুল সাহেবের কাছে একটু অন্যরকম লাগতেছিল ওইটা ভেবে, যে আমার কেউ দিক দিয়ে যেতে হবে একা একা। তো যাই হোক, তারপরও তিনি প্যাডেল মেরে মেরে যাচ্ছেন, ঠান্ডা ঠান্ডা বাতাস, যেহেতু একেবারে খোলা প্রান্তর, বেশ ভালো বাতাস আসছে ঠান্ডা, তো তিনি ভাবতেছিলেন যে সোয়েটারটা সাথে রাখা উচিত ছিল, তার কাঁধের মধ্যে একটা ব্যাগ, এরকম চামড়ার ব্যাগ, সেটাতে তিনি চিঠিগুলো ক্যারি করেন আর প্যাডেল মেরে মেরে যাচ্ছেন, মাঝে মাঝে গান গাচ্ছেন, মানে এটা জাস্ট নিজের একাকিত্ব কাটানোর জন্য। আবার তাকায় দেখতেছেন আকাশে সুন্দর একটা চাঁদ, বেশ সুন্দরই লাগতেছে। আর রাস্তাটা এখানে একটু ভালোই, মানে এই যে ঈদ পেছানো রাস্তা হলো, তার উপর দিয়ে মাটি পড়ে এমন একটা অবস্থা হয়েছে, শক্ত শক্ত হয়ে প্লেন টাইপের হয়ে গেছে। তো যাই হোক, চলতে 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 একটা সময় তিনি এসে পড়লেন, দেখলেন যে একটা সরিষা ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে যে চিকন রাস্তাটা, এখন তিনি ওখান থেকে নেমে যাবেন ঢাল। তো তিনি এই জায়গাতে এর আগে যখন আসছেন, এই এই ঢাল দিয়ে নামছেন, তখন তিনি খুব মজা করে মানে খুব মানে সাইকেলকে স্লাইড করে নামায় নিতেন, তো এখনও তাই করলেন অন্ধকারে, বেশ মজা পেলেন, এবং তারপরে আবার প্যাডেল মেলে চলা শুরু করলেন। যাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে, এই গাছগাছালি পার হয়ে বাঁকা রাস্তা দিয়ে একদম সেই পুরনো রাস্তায় উঠলেন। এই রাস্তাটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক আগে খুব ভালো করে তৈরি করা ছিল, কালের বিবর্তনে এটা মনে হচ্ছে যে মাটির সাথে মিশে গেছে জায়গাটা, এবং মানে অন্যরকম, দুই পাশে বড় বড় গাছ, ডালপালাগুলো একদম বিশাল মানে ইমেলে মেলছে, তার চারিদিকে শাখা মেলছে, এবং সেগুলোর যে বাঁকা বাঁকা ছোট ছোট ডাল, সেগুলোকে মনে হচ্ছে যে মানে বেশ ভয়ঙ্কর রকমের আঙুল তার দিকে তাক করে আছে, গাছগুলো এরকম মনে হচ্ছে যে হাত বাড়ায় হাত তাক করে আছে, মানে ভয়ের মনে হয়। আর চাঁদের আলো পড়ে জায়গাটা কেমন যেন একটা ধূসর ভাব চলে আসছে। তো তিনি তাকাচ্ছেন, এই প্যাডেল মারতে মারতে একদম নীরব নিথর একটা পরিবেশ। শুধু ঝিঝি পোকার ডাকটা এমন ভাবে কানে এসে লাগতেছে বলার মতো না, মনে হচ্ছে খুব স্ট্রং কানের পাশে ঝিঝি পোকা ডাকতেছে। আর পুরনো জায়গা হওয়ার কারণে একটা ঠান্ডা, মানে ঠান্ডাটা মাটির থেকে উঠতেছে এরকম একটা অবস্থা। যাক, জোরু সাহেব প্যাডেল মেরে যাচ্ছেন, তবে তার নাকে একটা জিনিস এসে বেশ বদল করতেছে, সেটা হচ্ছে যে তিনি বাজার থেকে বেরোনোর আগে তিনি দেখছিলেন যে বাসায় মশলা দরকার, এই কারণে তিনি কিছু আদা রসুন পেঁয়াজ কিনছিলেন, তো সেগুলোকে প্যাকেট করে রাখছেন তার পেছনের যে ওই ক্যারিয়ার আছে ক্যারিয়ারের সাথে বেঁধে রাখছেন। তো এই এই মশলার গন্ধটা তার নাকে বেশ এসে লাগতেছে, মনে হয় পেঁয়াজ আর রসুনের গন্ধটা খুব বেশি স্ট্রং ভাবে লাগতেছে। তো যাই হোক, তিনি এরকম ব্যাটেল মেরে যাচ্ছেন, তো এক সময় শুরু হলো কবরস্থানটা। কবরস্থানটা শুরু হলো যে একটা বড় মোটা গাছের পাই দিয়ে যাওয়ার সময় তিনি মানে একদম বাঁক নিয়ে ঢুকলেন, তখনই দেখলেন যে এই বড় বড় সারি সারি পুরনো টুমস্টোন ওখানে জেগে আছে। তো টুমস্টোন গুলোর পাই দিয়ে তিনি যাচ্ছেন, এবং তার থেকে বেশি দূরে না, তার একটু পাশেই, মানে তিনি যাচ্ছেন যে ডান দিকে বেশ খানিকটা গিয়েই মাটি থেকে প্রায় ফুট দুয়েক উঁচু পর্যন্ত লোহার গ্রিলের একটা ফেন্স, এবং এটা অনেক পুরনো তৈরি করা, মানে সেই আমলেই তৈরি করছে অনেকদিন আগে, পুরনো হয়ে গেছে লোহার। এটা তিনি দেখতেছেন যে অনেক দূর পর্যন্ত এটা গেছে, মানে অনেকটা দূর থেকে দেখে মনে হচ্ছে একটা রেল লাইনের মতো এরকম লাগতেছে। তো এটাই কিন্তু আসলে কবরস্থান আর রাস্তাটাকে আলাদা করছে দুইটার থেকে, কারণ কবরস্থান ঠিক রাস্তার লেভেলেই আছে, এটা কিন্তু উঁচু বা নিচু না, পাশাপাশি। এবং এই যে মোটা মোটা গাছের শেকড়গুলো চলে গেছে ওই গ্রিলের নিচ দিয়ে, তিনি দেখতেছেন তার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, এবং তিনি জানেন যে এরপরে শুরু হবে হচ্ছে এই অংশটা পার হয়ে গেলে ওই ভাষা হচ্ছে মুসলিম গ্রেভিয়ার্ড, মানে মুসলমানদের কবরস্থান, এবং সেটাও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পার্থক্যটা হচ্ছে যে এইখানে যেমন এই যে টুমস্টোন দেওয়া, ওখানে টুমস্টোন নাই, ওখানে বোঝা যায় যে মানে কবর আছে, আবার অনেক কবর অনেক পুরনো, সেখানে অনেক জায়গায় ওই যে বাঁশের বেড়ার মতো দিয়ে রাখছে সেগুলো পূরণ হয়ে গেছে। যাই হোক, তার যতটুকু মনে আছে এটা, তবে আজকের পরিবেশটা ডিফারেন্ট। তিনি যখন এখানে আসছেন, এর আগে তখন ছিল দিন আর এখন রাত, চাঁদের আলো এসে পড়ছে বিভিন্ন জায়গায় এবং কুয়াশাটা মনে হচ্ছে জ্বলতেছে এই চাঁদের আলোতে। তিনি একবার ভাবলেন যে এরকম রাত্রে আসাটা আসলে ঠিক হয়নি, আমি কেউ নাই, মানে শুনশান। তো তিনি যাচ্ছেন সাইকেল চালায়, তো যখন কবরস্থানে মোটামুটি মাঝ পথে চলে আসছেন, এই সময় তিনি শিয়ালের ডাক শুনলেন। মনে হল একটার পর একটা শিয়াল ডাকা শুরু করছে, মানে শিয়াল ডাকতেই আছে একটার পর একটা। তিনি চিন্তা করলেন, এটা কি প্রহর হলো শিয়াল ডাকার সময়, এই সময় তো শিয়াল এরকম ডাকে না, এখন তো মানে রাত এত গভীর হয়নি। তারপর তিনি ভাবলেন যে আসলে শিয়ালের ডাকের আবার কি টাইম, তাহলে ইচ্ছা হয়েছে ডাকতেছে এরকম। কিন্তু তিনি অবাক হলেন যে শিয়ালের ডাকগুলো মনে হচ্ছে যে একটার পর একটা ডাকতেছে, আরো সামনে চলে যাচ্ছে তার সাথে সাথে। তিনি তো সাইকেল প্যাডেল করে যাচ্ছেন, মনে হচ্ছে অ্যালং সাইড, মানে তার পাশ দিয়ে যাচ্ছে জিনিসগুলো, তার পায়ে যে ডেকে ডেকে চলতেছে। এবং একবার তিনি খেয়াল করে ভয় পেয়ে গেলেন, কারণ কি, তিনি তাকাইছেন ডান দিকে, তিনি তাকাইতেছেন, তার কিন্তু দুই পাশে কিন্তু গ্রেভিয়ার্ড কিন্তু এক সাইডে না, দুই পাশে রাস্তার। তাকায় দেখলেন যে তার ডান পায়ে দিয়ে এই অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে দিয়ে চলতেছে শিয়াল, সেগুলোর চোখ জ্বলতেছে এবং তাকে ফলো করে করে আসতেছে। কয়েকটা শিয়াল তিনি দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যে, যে কারণ কবরস্থানের যে মাটির লেভেলটা সেখানে কিন্তু কুয়াশা হয়ে গেছে, ওই যে ফুট দিয়ে কুচু দিয়ে ফেন্স বা বেড়া, সেটা কাছাকাছি মাটি থেকে তার কাছাকাছি পর্যন্ত কুয়াশা। এবং এর মধ্যে দিয়ে তিনি হঠাৎ দেখলেন কুয়াশা তো ছেড়ে ছেড়ে যায় কয়েক জায়গায়, এর মধ্যে দেখলেন তিনি শিয়াল কয়েকটা যাচ্ছে, চোখগুলো জ্বলতেছে ভাটার মতো জ্বলতেছে, এবং তাকে তার পাশে ফলো করে যাচ্ছে। তিনি কেমন যেন একটা শব্দ পেলেন সরসর, তো বাঁদিকে তাকাইলেন, তিনি বাঁদিকে তাকায় দেখলেন, মানে এটা অটোমেটিকলি তার রিফ্লেক্সে তাকাইছেন, সেখানেও দেখলেন কয়েকটা শিয়াল তাকে ফলো করে চলতেছে, মানে তাকে ফলো করে দুই পাশ থেকে শিয়াল চলতেছে। তো জহুরুল সাহেবের আসলে বুকটা কেঁপে উঠছে, তিনি চিন্তা করতেছেন, আরে ভাই এদিকে যাচ্ছি, আবার এদিকে ব্যাক করে আসবো কেমনে রাত্রেবেলা, তার তো আবার ফিরে আসতে হবে এখান দিয়ে। ভয় লাগা শুরু করছে তার কাছে, এবং শিয়াল সাধারণত মানুষকে এইভাবে আক্রমণ করে না, ছোট বাচ্চা কাচ্চা দেখলে করে, বা এরকম একটা বয়স্ক পূর্ণাঙ্গ মানুষ সাইকেল চালা যাচ্ছে তাকে করে না। তো তিনি একটু মানে ভয় পেলেন, মানে বেশ ভয় পেয়েছেন উনি। ওনার কাছে, জহুরুল সাহেবের কাছে একটা ছুরি আছে, তার ব্যাগের মধ্যে একটা ছুরি আছে, একটা টর্চ লাইট আছে, তো ওইটাই হচ্ছে তার ভরসা, যে টর্চ লাইট আর ছুরি দিয়ে তিনি যতটুকু নিজেকে নিরাপদ রাখতে পারেন, কারণ তাকে সাধারণত রাত্রেবেলা এরকম বেরিয়ে হইত না। যাই হোক, তারপর তিনি তাড়াতাড়ি একটু জোরে প্যাডেল মারা শুরু করলেন। তো প্যাডেল মারতে মারতে তিনি চলে আসলেন ঠিক ওই যে কবরস্থান যেখানে মানে আলাদা হয়েছে আর কি দুটা, মানে আলাদা মানে কি, মানে এটার পর থেকে আসলে মুসলিম অংশ কবর দেয়ার। তো ওইখানে তিনি যখন চলে আসলেন ঠিক কাছাকাছি, হঠাৎ করে অনেক ইট উড়ে আসলো তার দিকে, মনে হলো এক নাগাড়ে কেউ মনে করলেন যে 10-20টা ছোট ছোট ইট একসাথে করে যে ছুড়ে মারে। প্রচন্ড জোরে উড়ে আসছে এবং তার মধ্যে দুইটা লাগলো তার ব্যাগে, ব্যাগে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ইটগুলা। আর একটা গেল তার কানের পাশ দিয়ে, সে বুইং করে একটা শব্দ শুনলো একদম, মানে তার কানের পাশ দিয়ে হুইসেল কেটে ইটটা গেছে। তিনি বুঝতে পারলেন যে এরকম মানে একটা ইট গেছে, এবং তারপরে আরেক ঝাঁক ইট উড়ে আসলো তার দিকে, এবং এর মধ্যে কয়েকটা তার পায়ে লাগলো। তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন পায়ে যেগুলো লাগছে, মানে এত জোরে মারছে কেউ, মানে এত জোরে কিভাবে ইট মারে তিনি এটা বুঝে পারলেন না। ইট বলতে কি, এগুলা কিন্তু মাটির ঢেলাই, যেখানকার যে গুড়া গুড়া ইট থাকে মাটির গুড়া শক্ত হয়ে যায় সেগুলা উড়ে মারছে কেউ। তিনি মানে ভয় পেয়ে গেলেন, ব্যথাও পাইলেন, তিনি আরো জোরে প্যাডেল মারা শুরু করলেন। আবার এক ঝাঁক উড়ে আসলো, এবং এরপর ঝাঁকে ঝাঁকে শুধু ইট উড়ে আসতেছে রাস্তার দুই পাশ থেকে তার দিকে, এবং তার যে সাইকেলের যে চাকা, চাকার মধ্যেও লাগলো, লেগে খটাং খট করে মানে এরকম কয়েকটা গুড়া হয়ে গেল ই হয়ে। তিনি বুঝতে পারতেছেন তাকে কে ইট মারতেছে এবং তিনি ভয় পেয়ে গেছেন। ঠিক এই সময় বেশ কয়েকটা বড় ঢেলা উড়ে আসলো তার দিকে, এগুলো হচ্ছে এক একটা মুঠ হবে, মানে এক মানুষের, একটা বয়স্ক মানুষের একটা হাতের মধ্যে অনেকটা টেনিস বল টাইপের সাইজের, এরকম কয়েকটা উড়ে আসলো। তার একটা লাগলো তার হাতের পাশে এবং খুব জোরে লাগলো, ঠাস করে লাগছে, এবং তার শরীরে লেগে এটা ভেঙে গুঁড়া হয়ে গেছে। তিনি তার সাইকেল থেকে ব্যালেন্স হারায় পড়ে গেলেন এবং দেখলেন তার আশেপাশে তখনও ইট পড়তেছে, ঠাস ঠাস করে মানে এদিক ওদিক পড়তেছে, রাস্তার মধ্যে পড়তেছে, মনে হচ্ছে গাছের উপর থেকে ইট মারতেছে কেউ, এরকম অবস্থা। তিনি মানে এত ভয় পেয়েছেন বলার মতো না, তার মুখ শুকায় গেছে। তিনি মাটিতে মানে যে পড়ছেন যে তিনি আর উঠে দাঁড়ান নাই, তিনি দুই হাত দিয়ে জাস্ট এরকম করে উঁচা করে দেখতেছেন এদিক ওদিক যতটুকু দেখতে পারতেছেন ছাদের আলোতে। তো তিনি দ্রুত ভাবলেন যে আমার ফ্ল্যাশ লাইটটা বের করা দরকার, এই চাঁদের আলোতে আমি ভরসা করে থাকতে পারবো না। দ্রুত তিনি তার ব্যাগটাকে কাছে টানলেন, ব্যাগটা কাঁধেই ঝুলানো ছিল, সাপ পড়ে গেছেন যখন তখন পাশে ই হয়ে গেছে, টেনে সরায় তিনি ব্যাগের ভেতরে জাস্ট হাত ঢুকালেন চেন খুলে, জিপার খুলে। তো করে তিনি ফিল করলেন যে তার ফ্ল্যাশ লাইটটা আছে, স্টিল বডি ফ্ল্যাশ লাইট, বড় বেশ, তিনটা ব্যাটারির। তো তিনি তাড়াতাড়ি ওইটা বের করলেন, বের করে ওইটার মুখটা আবার জিপার লাগাই দিলেন, তো ফ্ল্যাশ মারলেন সামনে, মানে লাইট ফেললেন সামনে, একেবারে তীব্র আলোর ক্রুশ সামনে ছুটে গেল। তো ছুটে গিয়ে তিনি দেখতেছেন যে তার আলোটা পড়ছে এক পাল শিয়ালের উপরে, মানে অনেকগুলা শিয়াল, মানে কেমন জানি মানে ওই মানে শিয়ালের যেরকম গায়ের কালার হয় সেরকম চোখগুলো জ্বলতেছিল, মানে তার যে ফ্ল্যাশ লাইটটা পড়ছে এটাতে শিয়াল যে হাঁ করে আছে, ভেতরে দাঁতগুলো দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে সেগুলো মুখ থেকে লালা ঝরতেছে, এক পাল শিয়াল। তো উনি তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, এবং ওই লাইটটা মারার পরে শিয়ালগুলো মাথা নিচু করে একদিকে সরে গেছে, মানে ওদিক থেকে সরে গেছে। তো তিনি চিন্তা করলেন তিনি কি করবেন, দিশেহারা হয়ে গেছেন, এতগুলো শিয়াল যদি তার উপর আক্রমণ করে তার আসলে উপায় নেই, তো কুকুর টাইপেরই প্রাণী। তিনি চিন্তা করলেন তিনি কি করবেন, তার তো আসলে কোনো উপায় নেই, এবং তিনি ডানে বামে তাকাচ্ছেন, কবরস্থানের মধ্যে ঢুকে গেলে মনে হয় আরো বিপদ তিনি ভাবতেছেন। তো তিনি চিন্তা করলেন না, সাইকেল হাতছাড়া করা দেবেন, আর এই সাইকেল হচ্ছে তার মানে যান প্রাণ, এটাকে তিনি অনেক ভালোবাসেন এবং এটা তিনি কিনছিলেন অনেক কষ্ট করে, এবং এই সাইকেলটা যেহেতু তাকে অফিস থেকে তো সাইকেল দেওয়া হয় না, এই সাইকেলটা তিনি মেনটেন করেন নিজের মতো। তো তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে দাঁড়ায় সাইকেলটা উঁচা করলেন, এখন আর ইট লাগতেছে না, মানে ইট পড়তেছে না আশেপাশে। তো তিনি তাড়াতাড়ি সাইকেলটার মধ্যে উঠে বসেন, আবার ঠেলা দিয়ে সাইকেলটাকে সামনে মানে সামনে ঠেলে দিয়ে তিনি উঠে বসেন তাড়াতাড়ি, জোরে জোরে প্যাডেল মারা শুরু করলেন তিনি সাইকেলে, মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় প্যাডেল করতেছেন তিনি, যেন খুব দ্রুত সাইকেল সামনের দিকে ছুটে যায়, তারপরে সাইকেল চলতেছে খুব দ্রুত ছুটে সামনে চলতেছে। তিনি বেশ ভয় পেয়েছেন, তিনি চিন্তা করলেন যে মানে ঘটনাটা কি ঘটলো, এত শিয়াল কেন। তো এই ভয় পেয়ে তিনি যখনই করছেন এই সময় শুনতেছেন যে সেই শিয়ালগুলা ডাকতেছে, মানে একের পর এক ডাকতেছে, এবং একটা শেষ আর একটা শুরু হয়। তো এর মাঝে কিন্তু তিনি তার ব্যাগের মধ্যে তাড়াতাড়ি লাইটটা আবার ঢুকাই দিয়ে রেখে দিয়েছেন, কারণ ওইটা পড়ে গেল বিপদ, ওইটা তিনি রেখে যেতে পারবেন না, আর সাইকেল চালায় মানে লাইট ধরে সাইকেল চালানো তার পক্ষে সম্ভব না। তো এই মানে লাইট যেহেতু রেখে দিয়েছেন বেশ আবার অন্ধকার, চাঁদের আলো যতটুকু এতটুকু, এর মাঝেই তিনি সাইকেল চালাচ্ছেন, জোরে জোরে প্যাডেল করতেছেন এবং মানে হাঁপাচ্ছেন, খুব বেশি হাঁপাচ্ছেন। তো তিনি হঠাৎ করে দেখলেন সামনের যে গাছটা সেটা ডাল থেকে মনে হচ্ছে কিছু একটা ঝুলে পড়লো হঠাৎ করে তার সামনে। তো তিনি থতমত খাইছেন, মনে অনেকটা এরকম উপর থেকে যদি কিছু ফেলে দেয় ঝুলায় দেয় সেরকম। তিনি খেয়াল করে ফট করে তিনি একটু মানে কেঁপে উঠলেন যে মনে হচ্ছে একটা মানুষের পা, মানে দুইটা মানুষের পা, মানে একটা মহিলার দুইটা পা তার সামনে ঝুলতেছে ওই ডাল থেকে, এবং মনে হচ্ছে যে অনেকটা যদি তাকে মানে কেউ ঝুলায় দেয় ওখান থেকে সেরকম। তো তিনি ভালো মতন খেয়াল করে মানে তার আত্মায় পানি নাই হয়ে গেল, তিনি তাকায় দেখতেছেন যে একটা মহিলাকে ওই গাছের ডাল থেকে ঝোলায় দেওয়া হয়েছে, মনে হয় মহিলার দুইটা পা এরকম তার সামনে নড়তেছে, তার সোজা মানে তিনি সাইকেল দিয়ে যেখান থেকে পার হবেন সেখানে, এবং তিনি কিছু ভেবে ওঠার আগে মানে কয়েক সেকেন্ডের মধ্যে একদম পাটার কাছে চলে আসছেন, এবং তিনি একই সাথে খেয়াল করলেন যে সেই মহিলার থেকে আরেকটু দূরে ওই শেয়ালের পাল দাঁড়ায় আছে দল বেঁধে। তো জহুরুল সাহেব আসলে মানে এত ভয় পাইছেন কিং কর্তব্য বিমূঢ় তার আর ই হয় নাই, তিনি মহিলাটার ওই পায়ের কাছে এসে যে মানে তিনি যে পায়ের সাথে তার বাড়ি না লাগে তিনি নিজেই সাইকেলটা কাত করে ফেলে দিলেন। তো নিজে ধাস করে পড়ছেন সাইকেল থেকে, সাইকেল ছেঁচড়ায় গেছে একটু দূর, নিজেও ছেঁচড়ায় গেছেন একটু সামনে, এবং ছেঁচড়ায় যেতে যেতে তিনি দেখতেছেন যে শেয়ালগুলো তার দিকে তাকায় আছে, চোখগুলো জ্বলতেছে মানে তার উপর ঝাঁপায় পড়বে এরকম অবস্থা। তিনি ভয়ের চোটে তার জীবনে মানে ছোটবেলায় যা শিখছেন ধোয়া জোরে জোরে পড়া শুরু করলেন, জোরে জোরে সুরা পড়া শুরু করলেন। মানে তিনি সাধারণত এরকম প্র্যাকটিসিং মানুষ না বা ধর্মকর্ম এতটা তিনি পালন করেন না, কিন্তু এইখানে তিনি অটোমেটিকলি তার মনের মধ্যে কোথায় জানি এই জিনিসটা হঠাৎ করে ক্লিক করলো এবং তিনি দোয়া পড়া শুরু করছেন জোরে জোরে, ভয়ে, অত্যন্ত ভয়ে। মানে তিনি আসলে স্বাভাবিক অবস্থায় নাই এখন, তিনি তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে আর মানে বলতেছেন যে আল্লাহ বাঁচাও আমার এখান থেকে, এনে কি হলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তিনি যখন জোরে জোরে সুরা পড়ে উঠছেন তিনি তাকায় দেখলেন তো ওই গাছের যে দুইটা পা ওখানে ঝুলেছিল, মনে হতো দুইটা পা এরকম ঝুলাচ্ছিল তার সামনে, সেটাও নাই, এবং সামনের শিয়ালগুলো সরে গেছে ওখানে নাই, রাস্তা ফাঁকা মানে সামনে রাস্তা খালি। তো তার হাত জ্বলতেছে, প্রচন্ড জ্বলতেছে, ছিলে গেছে হাত। এই অবস্থায় তিনি মানে ওই দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি উঠে তার সাইকেলটাকে দাঁড়া করাইল, করায় তিনি দেখতেছেন যে তার ওইখানে দু একটা ওই যে বাজারের জিনিস বের হয়ে গেছে ব্যাগের থেকে বের হয়ে পড়ছে ওইখানে, মানে পেঁয়াজ রসুন দু চারটে এরকম পড়ে আছে। তিনি ওইভাবে চিন্তা না করে তাড়াতাড়ি ওই সাইকেলে উঠে টান দিলেন, সাইকেল ওই বাজার ঢোকানোরও তার সময় নেই, তিনি টান দিলেন, টান দিয়ে যাচ্ছেন যাচ্ছেন সাইকেল মানে ইচ্ছা মতো প্যাডেল করতেছেন জোরে, গায়ের যা জোর আছে প্যারেল করতে করতে তিনি এক সময় ওই কবরস্থানটা পুরো পার হয়ে গেলেন। তো কবরস্থান যখন পার হয়ে আসছেন তখন ঠিক যখন বের হয়ে যাবেন কবরস্থান থেকে তখন মনে হল তার মাথার পেছনে কেউ একটা চড় মারল তাকে, ঠিক ঘাড়ের পেছনে খুব জোরে, এবং মানুষের হাত দিয়ে যেভাবে মারে সেরকম একটা চড় তার মাথার পেছনে লাগলো, তার মাথাটা ভীম করে উঠল, মানে মনে হলো চড়টা পুরোপুরি লাগে নাই তার মাথায়। তিনি কিন্তু ধোয়া পড়তেছিলেন বলে পুরা লাগে নাই, এই জন্যই হয়তো তার পুরা লাগে নাই মাথায়। তো তিনি দ্রুত সাইকেল নিয়ে বের হয়ে গেলেন এবং তখনই তিনি আবিষ্কার করলেন সামনে একটা মানে মানুষের বাসা আর কি, সেখানে বাড়ি আছে। তো তিনি একবার চিন্তা করতেছেন ওই বাড়িটা ঢুকবে কিনা, তারপরে দেখলেন যে আরো একটু গ্যাপ দিয়ে যে আরো দুই তিনটা বাড়ি ওখানে। তো যাই হোক, তিনি মোটামুটি প্যাডেল করে সামনে চলে গেলেন, সামনে গিয়ে তিনি চিন্তা করতেছেন যে ওই লোকটার বাসা কোথায় হবে। তো ওখানে কিন্তু বাসার কোন হোল্ডিং নাম্বার টাম্বার নাই, তাদের জানতে হতো আর কি বাসা সম্পর্কে, যে বাসার অনেক সময় নাম থাকতো অনেক সময় থাকতো না, ওই ভদ্রলোকের নাম থাকতো। তো তিনি একটা আন্দাজ করে নিছেন যে এই জায়গায় লোকটার বাসা। তো চিন্তা করেন এই তিন চারটা বাসা না থেমে একেবারে সরাসরি যার চিঠি তার ওখানে যে থামি আগে। তো যাই হোক, তিনি দোয়া পড়তে পড়তে ভয় লাগতেছে, ওখান থেকেও ভয় লাগতেছে তার, কিন্তু এখন আর কেন যেন ওই ভাইবটা কমে গেছে, যে ভাইবটা তিনি পাচ্ছিলেন এতক্ষণ ভয়ের। তো তিনি কোনো মতে প্যাডেল করে করে চলে আসলেন এবং একসময় তিনি ওই যে বৃদ্ধের বাসা পাইছেন, তো তিনি ওইখানে এসে ঢুকলেন, ঢুকে তাড়াতাড়ি ওই বাসার সামনেই যে এটা নেমে যাওয়ার রাস্তা, তো নেমে গিয়ে ঢুকলেন ওখানে, ঢুকে তিনি জোরে হাঁক দিলেন ওই ইসের নাম ধরে, বৃদ্ধের নাম ধরে, অমুক সাহেবের বাসা নিয়ে, উনি আসেন অমুক সাহেব আসেন, এরকম বলে ডাকতে ডাকতে তিনি সাইকেল নিয়ে ঢুকছেন। তো দেখল যে ওই বাসার ভেতর থেকে মানুষ বেরোলো হ্যারিকেন নিয়ে, একটা লোক আর একটা মেয়ে দুজন বেরোলো, মানে তারা এখান থেকে তাকায় একটু অবাক হয়েছে যে কে। তো যেই লোকটা বেরিয়েছে সে হ্যারিকেনটা মেলে ধরছে, বলছে কে আপনি। তো তাকে দেখে একটু বুঝছে, কারণ তার শরীরে ওই যে পোস্টম্যানের ড্রেস পরা তার ইসে কিন্তু ময়লা তোলা। তো লোকটা বলছে আপনি কি পোস্টম্যান নাকি, আপনার এই অবস্থা কেন, কি হয়েছে আপনার। তো বলে আর ভাই বললেন আমার একটু পানি দেন তাড়াতাড়ি। তো লোকটা তাড়াতাড়ি বললো যে আসেন আসেন, ডেকে আনলো, নিয়ে পানি আনলো ভিতর থেকে, আর দেখা গেল বালতিতে ভরে পানি আছে, তারা বালতি হয়তো উঠায় রাখতো। তো সে বালতিতে পানি দিল তাকে, দেখলো যে তার শরীর হাত ছিলে গেছে, এই গেছে কঠিন অবস্থা, লোকটা তাকে সাহায্য করলো পরিষ্কার হইতে। তো বলল ভাই আপনার এই অবস্থা কেন, আর আপনি এত রাতে পোস্টম্যান কোত্থেকে আসছেন, আপনি কিভাবে আসছেন এত রাতে। তো বলে যে অমুক সাহেব কে, বলে যে আমার আব্বা, আর এটা আমার বোন, দেখা গেল যে আমার বোন। তো বলে আপনার আব্বা কই, বলে আছে আব্বা শুয়ে পড়ছে, শরীরটা ভালো না তো এই। তো বলে আপনার আব্বারে কথা দিয়েছিলাম যে আমি তার এই কাগজ আসলে আমি নিয়ে আসবো, এর জন্যই আজকে বেরিলাম আমি, আসলে বেরিতে যে আপনাদের এইখানে এইখানে রাস্তাটা কবরস্থান এখানে আসতে যে একটু সমস্যা হয়েছে। লোকটা বলে ভয় পাইছেন, বলে যে ভয় পাইছি মানে মনে হলো যে আমাকে আক্রমণ করছিল। হ্যাঁ ওইখানে ওই ওই জায়গায় মানুষ বলে যে বন্য শিয়াল আছে ওই জায়গায়, ওই শিয়ালগুলো অন্যরকম, এগুলো মানুষে ধরে। আপনি কখনো যদি আমরা জানতাম বা আমার আব্বাও জানতো আপনি রাত্রে আসবেন, আপনি না করতে আসতে। এখানকার বন্য শিয়ালগুলা কোনো মানে ই দেখে না, মানুষ দেখলে মানুষ আক্রমণ করে রাত্রেবেলা। তো তখন এই জহুরুল সাহেব বলে যে আসলে শুধু যে শিয়াল দেখছি তা না, বলে কি বলে এরকম এরকম, বলো বুঝছি ওই জায়গা খারাপ, আপনার এরকম কেন, সবাই অবশ্যই এরকম ধরে না, শিয়াল ধরে অনেক সময় বাট এরকম ধরে না, মানুষ আক্রমণও করছে শিয়াল, মানুষ আহত হয়েছে এরকম হয়েছে। তারপর একটা ছোট ছেলের একবার নিয়ে চলে গেছিল ওদিক থেকে, মানে সেই ছেলের বয়স 13-14 বছর, ওরে নিয়ে গেছিল ওদিক থেকে সন্ধ্যার সময় শিয়াল, মানে আক্রমণ করে নিয়ে গেছে এরকম। এগুলো বন্য শিয়াল এবং ওই কবরস্থান অনেক পুরানো, কোথায় গর্তে গর্তে থাকে মানুষজন, তারপর ওখানে খুঁজছিল গর্ত গর্ত, তো অনেক চেষ্টা করছিল, ওগুলো ধাওয়াই দিত ওখান থেকে। আর মানুষ বলে ভূত প্রেত আছে ওই জায়গায়, খারাপ জিনিস আছে। আপনারে হঠাৎ ধরল, তো সে বলে জানি না এরকম এই সেই হ্যান্তান। তো সে তখন ওই ওই ভদ্রলোকের ছেলেকে নিয়ে আসলো, এসে বললো যে ছেলেটা বলতো আপনি রাত্রেবেলা এখান থেকে যান না, আপনি থাকেন আমাদের বাসায় থাকা যান আজকে। বলছে আমার বাসায় চিন্তা করবে রে ভাই, বাসায় তো ওই যে আমি বাসার জন্য বাজারও করছিলাম, দেখেন আমার কিছু জিনিসপত্র বাজার পড়ে গেছে। তো ওই ছেলেটা তখন ওই বৃদ্ধের ছেলে যে সে তার ব্যাগের ভিতরে আছে, দাঁড়ান আপনি এটা গোছাই দিই, বলে সে ব্যাগটা ধরে বলতো আপনার ব্যাগের মধ্যে দেখি রসুন আছে। ভাই এই রসুন কিন্তু খুব অন্যরকম জিনিস, রাতের বেলা এগুলা রসুন ক্যারি করলে রসুনের ইসে অনেক ই হয়, সব খারাপ জিনিসগুলা, বিশেষ করে এই খারাপ জিনিস যেগুলো আছে এগুলো অনেকেই আছে, রসুনের গন্ধ সহ্য করতে পারে না। এই যে বলছে রিট টিট মারছে আপনারে, এগুলা মনে হয় রসুনের গন্ধ পেয়েই মারছে আপনারে, ভয়ঙ্কর রকম। তা আপনি দোয়া দুরুদ পারছেন বলে আপনি বেঁচে গেছেন, নাহলে হয়তো আপনার আরো ক্ষতি করতো। তখন ওই জহুরুল সাহেব বলল যে ভাই শিয়ালগুলা যদি আপনি দেখতেন বুঝতেন, বলে যে হ্যাঁ ওগুলা আসলে মানে আসলে নর্মাল শিয়াল কিনা কে জানে, ওগুলো অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এবং মানুষ এখন ওখানে শান্ত কবরও দিতে চায় না ওই জায়গায়, এইসব ভয়, ওই জায়গায় কবর দিতেও যায় না মানুষ। তো যাই হোক, তাকে শুশ্রূষা করলো ওই লোকটা এবং বললো যে রাত্রে যেতে দেবে না। তো বৃদ্ধ এর মধ্যে উঠছে, উঠে তো বৃদ্ধ তার চিঠি নিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে গেছে এবং তাকে বলল যে বাবা তোমার তো যেতে দিবই না আমি রাত্রে, এখানে কোনো না তুমি ওই রাস্তাতে যেতে পারবা না একলা। এই তো তিনি বললেন যে আমার ওই জহুরুল সাহেব বলছে যে বাসার জন্য জিনিস, হতোকে বাসার জন্য জিনিস থাকলেও এখন কোনো মানে বাসায় টেনশন করবো, এখন টেনশন করলে কি করার, আমি কিভাবে তোমার যেতে দিই, রাস্তাটা ভালো না। এই কার একটা পারো আমার ছেলের সাথে নিয়ে যাও, যে ও ওখানে থেকে রাত্রেবেলা কালকে দিনে চলে আসবে। তো বলছে যে না থাক, জহুরুল তখন বলে যে না থাক অসুবিধা নেই, আমার বাসায় জানে যে আমি যেই পেশায় নিয়োজিত আছি আমার অনেক চাপ পড়তেই পারে, আমি অনেক সময় আসে পোস্ট অফিসে থাকছি ও রাত্রে, বাদ দেন। তো যাই হোক, জহুরুল যখন ওই বাসায় থেকে যায়, তারা ওই দিন ভালো রান্না বাড়া করে জহুরুলকে মানে তারা আপ্যায়ন করে এবং তিনি রাত্রে ওই বাসায় ছিলেন। তারা অনেক জহুরুল ওখানকার নাকি অনেক গল্প শুনে আর কি ওই এলাকা নিয়ে, এবং ওই যে কবরস্থানটা ওখানে যে নীলকুটি ছিল ওখানে মানে খুব অন্যরকম ব্যাপার স্যাপার ছিল এবং এইসব কারণেই নাকি ওইখানে এই ধরনের অতিপ্রাকৃত জিনিস প্রায় ঘটত। এবং ওই জমিদার বাড়ির ওখান থেকে মানুষ দেখত নীল আলো, জমিদার বাড়িকে ওখানে পাহারা দেয়। এবং বলছে যে ওইখানে ওই বৃদ্ধ ভদ্রলোক বলল যে ওখানে মানুষ বলে জক করে রাখছে, জমিদারের ধন জক করা আছে এখানে, এবং ওই শিয়াল, ওই শিয়ালগুলো আসলে শিয়াল না, ওগুলা খারাপ জিন, ওগুলো পাহারা দেয় ওই জায়গা যারা পাহারা দেয়। এবং ওই মানুষজন হয়তো আসলেই, ওই বৃদ্ধ ভদ্রলোকও বলল এই যে তুমি যেখানে ই নিয়ে আসছো, ওই যে রসুন নিয়ে আসছো পেঁয়াজ নিয়ে আসছো, এগুলোর গন্ধে তারা আরো ইসে তোমার উপর রাগ করছে এবং তোমার উপর আক্রমণ করছে। যাই হোক, এই ছিল জহুরুল সাহেবের ঘটনা, যেটা মানিক চৌধুরী আমাদের কাছে শেয়ার করলো। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমি কিন্তু এই ঘটনার মধ্যে ঢুকে গেছিলাম, আমি সেখানকার সবকিছু কল্পনায় দেখছিলাম। এবং এই যে আপনাদের কাছে শেয়ার করার সময় আরো একবার আমি সেই সিচুয়েশনে চলে গেছি এবং আমার কাছে বেশ ভালো লাগে এই জিনিসটা, যখন আমি ফিল করি যখন আপনাদের কাছে ঘটনা শেয়ার করি আমি কিন্তু কল্পনায় ঢুকে যাই সেই জায়গায়, তো বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত পাঠিয়ে দিন আপনি, এবং যদি আপনার কাছে কোনো ঘটনা থাকে সেটি পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার পরিচিত জনের সাথে কোনো ঘটনা সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু সব নোটিফিকেশনগুলো পাবেন, যখনই কোনো কন্টেন্ট আপ করবো আপনারা পেয়ে যাবেন সেটা। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও একটি ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে আরো একবার, আর নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে। প্রবাল তার এক বন্ধুর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটি তার ছোটবেলায় তার বন্ধু দেখেছিল বা সেই ঘটনা সম্পর্কে এখনো সে জানে অনেকটাই। তো তার শেয়ার করা ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। প্রবাল চৌধুরীর যে বন্ধু তার নাম হচ্ছে ইরফান, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, কিন্তু এই ঘটনার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে, ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল এবং তখন ইরফান বেশ ছোট, সেই সময়কার ঘটনা। আজ থেকে অনেক বছর আগের কথা, আশির দশকের মাঝামাঝি সময় হবে, তখন ইরফান ক্লাস সিক্সে পড়ে, ক্লাস সিক্সের স্টুডেন্ট তিনি, এবং তিনি গিয়েছিলেন তার দাদাবাড়িতে। দাদাবাড়িতে দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বছর তার বাবা ফুপু এবং চাচারা মিলে বেশ বড় একটা আয়োজন করেন, মানে বিশাল মাঠে, গ্রামের বিশাল মাঠে, সেখানে অনেক দরিদ্র মানুষকে তারা দাওয়াত দেন এবং অনেকগুলো পশু তারা ওখানে কোরবানি করেন এবং এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে এবং ওখানে দোয়া দরুদ পড়া হবে এবং একটা আয়োজন আর কি। তো এই আয়োজন উপলক্ষে ওদের বাসার ইরফানদের চাচার ফ্যামিলি, ফুপুর ফ্যামিলি সবাই ওখানে আসেন। তো ইরফানরা তখন ঢাকায় থাকতো, সেখান থেকে তারা গিয়েছে ওখানে, এবং তার আরো এক চাচা, তিনিও ঢাকায় থাকতেন, সেখান থেকে গিয়েছে। এক চাচা অস্ট্রেলিয়া ছিলেন, তিনি এসছেন, এবং তার বড় চাচা আসছে আমেরিকা থেকে। তো বড় চাচার যে ছেলে, তার বড় চাচার ছেলে যেটা, সেটা হচ্ছে ইরফান থেকে বেশ বড়, কিন্তু ইরফানের কাছে খুব ভালো লাগলো, কারণ সে ওই কাজিনের সাথে বেশ মিশতে পারতেছে। তো তার মানে মিশতে পারতেছে মানে গল্প গুজব করে খুব মজা পাচ্ছে। তার বড় কাজিনের নাম অ্যাপোলো, সে আমেরিকাতে হাই স্কুল শেষ করছে, কেবল হাসি খুশি টাইপের একটা ছেলে, বেশ হাসি খুশি টাইপের ছেলে এবং বেশ মজার। তো অ্যাপোলো খুব মজা পাচ্ছিল বাংলাদেশের গ্রাম দেখে, খুব ইন্টারেস্টেড এবং খুব গল্প করছিল ইরফানের সাথে। ইরফানের সাথে এর আগে অ্যাপোলোর দেখা হয়েছে একবার, তার থেকে প্রায় বছর দুই তিন আগে অ্যাপোলো আসছিল তখন। তো তখনই, তখন আরো ছোট ছিল ইরফান, তখন তখনই তাকে বেশ পছন্দ করে, অ্যাপোলো পছন্দ করে। তো যাই হোক, দুজনে মিলে গ্রাম ঘুরে দেখতেছে। ইরফানের কাছে তো কিন্তু গ্রাম বেশ নতুন নতুন লাগে এবং সবাই তাদেরকে খুব আদর করতেছে, কারণ তার দাদা ওখানে বেশ নাম করা একজন মানুষ ছিলেন। দাদা ছিলেন একটু ধার্মিক শ্রেণীর মানুষ, তিনি বেশ ধর্মকর্ম করতেন এবং অনেকের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন সেখানে ধর্মকর্ম করার জন্য, তাকে সবাই সম্মান করত। তো তার দাদার বেশ নাম ডাক ছিল এই কারণে। তো দাদার যেহেতু এত নাম ডাক, এত মানুষ তাকে পছন্দ করে, এই কোনো গ্রামের মানুষরাও তাদেরকেও বেশ পছন্দ করত। তো ইরফান তার এই ভাই অ্যাপোলো এবং তার আরেক ভাই ঢাকা থেকে গেছে রোমেল, তো তিনজনে ঘোরাঘুরি করতেছে এবং বয়সের ডিফারেন্সটা এরকম, ইরফান তখন ক্লাস সিক্সে পড়ে, রোমেল ক্লাস নাইনে পড়ে, আর বড় ভাই যিনি আমেরিকা থেকে আছেন হাই স্কুল শেষ করছে, মানে বাংলাদেশের ইন্টারমিডিয়েট এরকম আর কি। তো যাই হোক, অ্যাপোলোর কাছে তো সবকিছু নতুন, এর জন্য সে খুব ইন্টারেস্ট নিয়ে ঘুরতেছে। আর রোমেল এখানে গ্রামে মাঝে মাঝে আসছে, তো রোমেল একটু বেরবেরার চিনে সবকিছু, রোমেল সবকিছু দেখাইতেছে এদিক ওদিক। তো রোমেল তাদেরকে বলে যে ভাইয়া, এখানে একটা মজার জিনিস আছে, অ্যাপোলোকে বলে, ইংলিশেই বলে মোস্টলি, যে আমি বাংলায় বলতেছি, বলে যে এখানে দাদার এখানে কাচারি ঘর আছে। তো অ্যাপোলো জিজ্ঞেস করে কাচারি ঘরটা কি, বলে কাচারি ঘর মানে এখানে ওই যে যারা আসতো বিভিন্ন জায়গা থেকে দাদার সাথে দেখা করতে, তারা থাকতো, তারা এখানে থাকতো, তাদের থাকার ব্যবস্থা ছিল এবং তার পাশে ওনার বৈঠকখানা ছিল, সেখানেও বসত, ওনার পরিচিত বন্ধু বান্ধব আলেম যারা আসতো তারা ওখানে বসে তার সাথে কথা বলতেন, বিভিন্ন বিষয় নিয়ে তার আলোচনা করতেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি, দাদা নাকি জিনদের সাথেও রাত্রে বেলা বসতেন ওইখানে এবং জিনদের মধ্যেও তার স্টুডেন্ট ছিল, এসে কথা বলত। তেরে শুনে অ্যাপোলো খুব মজা পায়। অ্যাপোলো বলে যে অ্যাকচুয়ালি আমি তো শুনছি আমার আব্বার কাছে যে আমার দাদা অনেক বড় একটা মানে ই ছিলেন, লিটারেট পার্সন ছিলেন, ধর্মীয় ব্যাপারে খুব বড় একটা ই ছিলেন, বাট আমি জানি না, এই জিনের ব্যাপারটা জানি না, আর আমার খুব ইন্টারেস্ট এটা জানা, বিকজ আই ওয়ান্ট টু সি। সে বলে রোমেলকে বলে যে আমি খুব জানতে চাই, দেখতেও চাই, তা এক কাজ করো, এটা কোথায় জানো নাকি? তো রোমেল বলে যে হ্যাঁ আমি জানি কোথায় এটা, আমি গতবারে যখন আসছি তখন ওইটা রাশপাই দেখেছি, ঢোকার সাহস পাইনি। অ্যাপোলো বলে কেন, আরে ওইটা অন্যরকম একদম ফাঁকা। আর রোমেলও ইংলিশ মিডিয়ামে পড়তো, সুতরাং তাদের মধ্যে একটা কমিউনিকেশনটা ভালো হয়েছে অ্যাপোলোর সাথে ভালো। ইনফ্যাক্ট ইরফানও ইংলিশ মিডিয়ামে পড়তো, বাট সে তো ছোট। তো রোমেল বলতেছে যে জায়গাটা হচ্ছে অনেক স্পুকি, হ্যাঁ মনে হয় কি অ্যাবান্ডেন একটা টাউনের মতো একটা জায়গায়, অনেকগুলা ঘর, গাছপালার মধ্যে যে যেতে হয় এখানে, আমি দেখছিলাম, আমি চাইছিলাম গতবার ওখানে ঢুকতে, বাট আমি সাহস করতে পারি নাই, আর যেই ভাইয়া নিয়ে গেছিল এখানে গ্রামের, সে আমাকে যাইতে দেয় না, ওখানে যাওয়া নিষেধ। তো অ্যাপোলো বলে যাবা নাকি ওইখানে? তো বলে যে হ্যাঁ যাইতে পারি, এক কাজ করি, আমরা এই ইরফানকে রেখে তারপর যাই, ওরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এরফান নাকি এটা শোনা খুবই গলা, না না আমি যাবো, ইউনো ইউ গাইজ ক্যান গো অ্যালোন, আমাকে নিতে হবে। এসে তো শেষ পর্যন্ত অ্যাপোলো বলো আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে নিব, বাট তুমি এটা নিয়ে কোনো হাঙ্গামা করতে পারবা না, বাসায় যদি এটা নিয়ে তুমি মানুষকে বলো তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু ওরা আমাদেরকে যেতে দিবে না, আমাদের পুরো জিনিসটা ই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে পুরো এক্সপিডিশনটা। বলে ঠিক আছে। তো বলে কি আমাদের যেতে হবে কখন? দিনের বেলা তো ওখানে যাওয়া লাভ নাই, অল উই ক্যান ডু দিনের বেলা আমরা দেখে আসতে পারি, আমাদের যেতে হবে লুকাই, কারণ আমাদের কিন্তু খুঁজবে মানুষ, এই যে এখনই দেখবা যে পিছনে একজন খুঁজতে আসছে। তো ঠিকই রোমেল যখন বলতেছে এইসব কথা তখন তারা কিন্তু গল্প করতেছিল পাশে দাঁড়ায়, একটা মাঠের পাশে দাঁড়ায়। অলরেডি তখন দেখা গেছে যে একেবারে মানে বিকাল বিকাল হয়ে আসছে এই সময়। এই সময় দেখলো যে তাদের বাসার থেকে লোক খুঁজতে আসছে, বলতেছে তোমরা কই তিনজন এখানে কেন, সেই তো চলো বাসায় নিয়ে গেল। বাসার মধ্যে বেশ হাঙ্গামা, এটা সেটা হচ্ছে, বিভিন্ন মানুষ মানে আয়োজন হচ্ছে, কথাবার্তা বলতেছে, আত্মীয় স্বজনরা সব একসাথে আসছে। তো তখন অ্যাপোলো বুদ্ধি দেয় তাদেরকে যে মানে উইল গো অ্যাট নাইট, হ্যাঁ যখন রাত হবে প্রায় মিড নাইটের সময় সময় কেউ খুঁজবে না আমাদেরকে, আমরা তিনজন যাব। এরফানকে বলে যে ইউ আর দ্য প্রবলেম, কাজ তুমি ছোট তোমার খুঁজবে। এরফান বলে যে না আমার খুঁজবে না, কারণ আমার মা বাবা যখন নাকি দিকে বাবা ঘুমায় যাবে মা ব্যস্ত থাকবে, এই সময় আমি চলে আসবো। তো যাই হোক এগুলা বলে এরফান বলে যে আমাকে নিতেই হবে, আমি কিন্তু বলে দিব আমার না নিলে। তো লাস্টে বলে আচ্ছা ঠিক আছে তাহলে মিড নাইটে আমরা বেরোবো, তিনজনে প্ল্যান করে করে বসে থাকে বাসার মধ্যে। তো সারাদিন এই টুকিটাকে বিকালের পর সন্ধ্যার থেকে এইটা ওইটা কথাবার্তা মানুষের বিভিন্ন বাসার মধ্যে যা হয় একটা অনুষ্ঠান হলে সেরকম চলতে থাকে। রাত যখন গভীর হয় একটু হালকা হয়ে আসে, তারপরও পরিবারের মহিলারা বা ইরা তারা গল্প গুজব করতেছে অনেক এরকম অবস্থায়। এই সময় এরফান এসে উকি দেয় ওদের কাছে, ওই রোমেলের কাছে, বলে যে চলো। রোমেল বলে যে তুমি আগে চলে আসছো, বলে হ্যাঁ। তো যাই হোক রোমেল এরফান বের হয়ে যে যায় অ্যাপোলোর কাছে, অ্যাপোলোকেও নিয়ে তিনজন বের হয় ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছে। তো রোমেল দেখাবে যে কোথায় যা, আর এরফান তো সাথে আছে, হি ইজ এনজয়িং, আর অ্যাপোলো তো আছে। তো অ্যাপোলো ওয়াজ ভেরি কুল, যেটা রোমেল বলছে যে অ্যাপোলো অনেক কুল ছিল, অ্যাপোলো ভাই তার যে খুব কুল, সে ভয়টা হয়তো পাই না, সে মানে খুব আগ্রহ করে যাচ্ছে, কিন্তু এরফানের একটু ভয় লাগতেছে। তো যাই হোক বের হয়েছে তিনজন এবং হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তা, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস, চাঁদের আলো আছে এরকম একটা সময়, এবং পুরো রাস্তা ধরে হেঁটে হেঁটে বিভিন্ন রকমের গল্প করতে করতে তারা গেল। তো এক সময় গিয়ে মানে সোজা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তাদের রাস্তাটা বাঁক নিয়ে সরে গেল। তো ওই জায়গা অনেক গাছগাছালি শুরু হয়েছে। তো ওই জায়গাটা দেখেই রোমেল বলে যে দেখছো এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, এমনি অন্যরকম। তো বলতো স্যাপলো বলে ইয়া আই ক্যান সি লট অফ ট্রিজ দিস উডস। এই বলতে বলতে তারা ঢুকলো ওই জায়গায়। তো ঢোকার পরে দেখতেছে যে একটা চিকন রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে সোজা দিয়ে মাঝখানে এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ মানে রাস্তাটা চিকন রাস্তাটা গিয়ে একদম শুধু মাঝখানে একটা আইল্যান্ডের মতো এবং ওখানে গাছপালা একদম ভিতরে। বলতেছে ওইখানেই হলো ওই কাছারি। তো বলছে আচ্ছা চলো। তো তিনজনে মিলে হাঁটতে হাঁটতে যখন ওই আইল্যান্ডের মাঝখানে চলে আসলো, আইল্যান্ড মানে কি ওইটা নিচু জায়গা, তো জমি চাষা জমি, তার মাঝখানে উঁচু একটা ভিটা আর কি, গ্রামে বলে ভিটা, ওইটা ভিটার মধ্যে গাছপালা দিয়ে ওই জায়গায়। তো হেঁটে হেঁটে ওই গাছপালার মধ্যে ঢুকলো তারা। তো দেখতেছে যে রাতের একটা আলাদা ইকোসিস্টেম ওই জায়গায়, মনে হচ্ছে যে রাতের বেলা নিশাচর পাখি ডাকতেছে, এরকম একটা ডাক শোনা যেতেছে, এটা কেউ চিনে না। এরফান তো ছোট ছিল, সে তখন ডিটেক্টও করতে পারে নাই যে এটা কোন পাখি। তিনজন ঢুকতেছে। তো অ্যাপোলো নাকি বেশ স্ট্রং হয়ে গেছে, ওদের মধ্যে বলতেছে যে তোমরা এগুলা নিয়ে ভয় পেও না, এগুলা এই পাখির ডাক এগুলা আসবে, সো তোমরা সবাই কুল থাকতে হবে। হ্যাঁ আরও তো একটু বড় অ্যাপোলো একটু সিনিয়র ছিল তাদের থেকে, বলল যে স্টে কুল আমরা যাই সামনে, রোমেল গাইডাস। তো রোমেল তাদেরকে ঢেকে হেঁটে হাঁটায় নিয়ে গেল সামনে। তো এরফান বেশ ভয় পাচ্ছিল তখন, এরফান তার ওই অ্যাপোলো ভাইয়ের হাতের স্লিভ ধরে রাখছে। অ্যাপোলো বলতেছে এর জন্যই বলছিলাম তোমার আসছে না, আই টোল্ড ইউ নট টু কাম জাস্ট ফর দিস, ইউ উইল গেট স্কেয়ার্ড, ভয় পাবা। যাই হোক এরকম বুঝায় বুঝায় তারা নিয়ে যাচ্ছে। তো গিয়ে বেরোলো গাছপালার মধ্যে দিয়ে একটা জায়গায় দেখলো যে হ্যাঁ আসলেই কয়েকটা ঘর এরকম, হ্যাঁ চৌচালা ঘর এরকম, খুব অন্যরকম ভাবে সাজানো সুন্দর করে। তো বুঝলো এবং ঘরগুলা কিন্তু তৈরি করলো কাঠের, কাঠের ঘর, টিনের চাল কিন্তু কাঠ, চারিপাশে দেয়ালগুলা কাঠের এবং কাঠগুলা কালো কালো হয়ে গেছে, চাঁদের আলো পড়ে কালচে লাগতেছে। বোঝা যাচ্ছে যে মানে যিনি এটা তৈরি করছিলেন তার বেশ সামর্থ্যবান মানুষ তিনি, কেন ভালো কাঠ দিয়ে তৈরি করছেন দেখে বোঝা যাচ্ছে। তো তাদের দাদা বেশ মানে মোটামুটি সচ্ছল মানুষ ছিলেন জানেন তারা। তো হেঁটে হেঁটে ওখানে ঢুকলেন। তো রোমেল ঢুকেই বলতেছে যে আমার কাছে কেমন যেন একটু গা ছমছম করতেছে, ভয় লাগতেছে জায়গাটা। দেখছো কেউ নাই, একদম খাঁকা করতেছে কিন্তু জায়গাটা, এবং ঘর একটা খালি, বাড়ির কিন্তু আলাদা রকমের একটা ই আছে, দেখে মনে কি বাড়িটা জীবন্ত মনে হয়, বাড়ি খালি কিন্তু বাড়িটা মনে হয় জীবন্ত কথা বলতেছে। তো বলে যে অ্যাপোলো বলতেছে হ্যাঁ ইট সিমস প্রিটি স্পুকি, অনেক ভয় ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা, চলো আমরা আস্তে আস্তে হেঁটে যাই। তো হাঁটতে হাঁটতে তারা গিয়ে প্রথম তাদের যে এইখানে যে বৈঠকখানা, বৈঠকখানার ওখানে ঢুকলো। তো ঢুকে দেখতেছে যে ওখানে পাড়া দিয়ে সিঁড়িটা যে তৈরি করছে ওইটাও কাঠের সিঁড়ি, পাড়া দিল মচমচ করে উঠলো, এবং উঠলো, উঠে যে হেঁটে ওই পাটাতনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, খট খট শব্দ হচ্ছে তাদের জুতার, যদিও স্নিকার পরা, তিনজনের স্নিকার পরা, তারপর একটা শব্দ হচ্ছে। তো গিয়ে সেখানকার যে জানালা, জানালার এখানে উঁকি দিল, ভিতরে অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। তো রোমেল জিজ্ঞেস করছে অ্যাপোলোর ভিতরে ঢুকবা? তো বলছে কিভাবে? বলে এই তো এই শিকল নামাইলেই ঢুকা যাবে, এটা কিছু না, তো এটা তালা মারা নাই, তো আমি জানি তালা মারে না। তো যাক হেঁটে গেল তারা, গিয়ে ওই তো শিকল একটা এরকম উঠায় দিয়ে একটা কড়ার মধ্যে ঢুকায় দেওয়া, ওইটা টেনে খুলে ফেলল, খুলে দরজাটারে খুলল রোমেল, এবং ওই যে ফ্ল্যাশ লাইট ছিল তিনজনে ফ্ল্যাশ লাইট মারল ঘরের ভিতরে, দেখতেছে যে এই ছোটখাটো আসবাবপত্র আছে এখানে, বসার কয়েকটা চেয়ার আছে, একটা খাট আছে এই ঘরটার কর্নারে, বৈঠক ঘরের কারণে একটা খাট আছে, এটাতে মনে হয় ওদের দাদা সেখানে সে শুইত, কখনো যদি তার শুইতে হইতো শুইত, এবং তার পাশে একটা টেবিল আছে বড় টেবিল। তো সেই টেবিলের কাছে গেল, গিয়ে তারা ওই যে টেবিলের ড্রয়ার খুললো, খুলে দেখে যেখানে কাঠের দানার তসবি আছে, খুব সুন্দর ঘ্রাণ সেখানে। যাই হোক, খুব মানে এনজয় করতেছে অ্যাপোলো, খুব পছন্দ করলো, বলল যে এটা দাদার জায়গা, ইউনো আই এম ফিলিং ডিফারেন্ট, আই এম ফিলিং দ্যাট মাই গ্র্যান্ডফাদার ইজ স্টিল হিয়ার, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো বলে যে হ্যাঁ, বলে যে তুমি বলতেছে দাদাকে কতটুক দেখছো, বলে যে আমি তো একদম ছোট থাকতে আমাকে নিয়ে আসছে, তখন আমার তার মনে নাই দাদাকে। যাই হোক, তারা দেখলো ঘরটা, ঘরটা দেখে থেকে আবার ওখান থেকে বেরোলো, আবার ওইভাবে লাগাই দিয়ে তারা ওখান থেকে হেঁটে বেরোলো। এখন তারা হেঁটে যে যাচ্ছে আরো কয়েকটা ঘর এখানে, তো বিভিন্ন ঘরের দিকে তাকাচ্ছে এদিক ওদিক, এবং যেখানে কাচারি ঘর এই তো ওই কোনার দিকে দেখায়, বলতেছে রোমেল যে বলছি আমি শুনছি যে ওইটা দাদার ক্লাসরুমের ওই জায়গাতেই জিন্ডাও ক্লাস করত, মানে জিন্ডা এসব পড়ত তার কাছে। তো ওইটা দেখার পর তিনজনের জানি কেমন গা ছমছম করে, এরফান বেশি ভয় পেয়ে যায়, মানে এরফানের মনে হচ্ছিল সে যাবে না, কিন্তু অ্যাপোলো কিন্তু ওখানে যাওয়ার জন্য একদম রেডি, সে ওখানে যাবেই, তো মানে অ্যাপোলো যাবেই, কিন্তু এরফান যেতে চাচ্ছিল না। আর রোমেল কেন জানি ভয় পেয়ে গেছে, ঘরটা দেখে রোমেলের কাছে ভয় লাগতেছে, রোমেল বলতেছে আমি যাব না। তো অ্যাপোলো বলছে উড ইউ রেদার স্টে হিয়ার, তুমি কি এখানে থাকবা? আমি তো যাবই, হ্যাঁ আমার সাথে কেউ তোমরা না গেলেও যাব। তো রোমেল বলতেছে যে তুমি আমার সাথে থাকো, এরফানকে বলতেছে তুমি আমার সাথে, এরফান বলছে না থাকবো না, সে ওই অ্যাপোলোর সাথে যাবে, ভয় পাইছে কিন্তু যাবে অ্যাপোলোর সাথে। তো রোমেল বলে আচ্ছা আমি এখানে থাকি, তোমরা যে দেখে আসো। তো অ্যাপোলো বলে ওকে কাম, এরফানে নিয়ে সে হাঁটা দিছে। তো যেখানে তারা দাঁড়ায় ছিল ওইটা কিন্তু একটা ঘরের বারান্দা, হ্যাঁ বারান্দার পরে উঠোন, উঠানের মতো চাঁদের আলো পড়ছে, বেশ মানে ধুয়ে দিচ্ছে উঠানটাতে চাঁদের আলো। এরফান কিন্তু বেশ, সে ছোট মানুষ হলে সে ভয় পাচ্ছে, কিন্তু সে কিন্তু খুব কিউরিয়াস, খুব কিউরিয়াস, তার ভয় লাগতেছে আবার সে খুব কিউরিয়াস যে সামনে কি আছে সে দেখবে। তো সে অ্যাপোলোর সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং এই কারণে তার কাছে অ্যাপোলোকে ভাল লাগে, যে ভাইয়া খুব সাহসী, ভাইয়া খুব অ্যাডভেঞ্চারাস, এরকম লাগে তার কাছে। এবং অ্যাপোলো যে গল্পগুলো করতো তার সাথে সেগুলো অন্যরকম। তো জাস্ট হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে গিয়ে দেখলো যে ওই ঘরটার যেখানে নাকি যে ক্লাসরুম যেখানে পড়াইতো সেটার বারান্দাটা, তো বারান্দায় গিয়ে উঠলো দুজন। তো বারান্দায় উঠে তারা তাকায় দেখতেছে যে রোমেল দাঁড়ায় আছে কিনা, দেখলো যে রোমেল চুপচাপ ওখানকার একটা খুঁটির পাশে বসে আছে, খুঁটিটাকে ধরে রাখছে হাত দিয়ে। তো দেখে যে হাত নাড়লো এখান থেকে অ্যাপোলো, তারপর দুজনে কাছায় গেল ক্লাসরুমের, গিয়ে জানলার কাছে উকি দিতেছে একইভাবে, ওই রুম যেভাবে দেখছে সেভাবে, ভিতরের যে অন্ধকার ভাইবটা বোঝার চেষ্টা করতেছে। তো অ্যাপোলো ফিস ফিস করে বলতেছে এরফানকে যে আমি লাইট না জ্বালায় দেখার চেষ্টা করতেছি ভিতরে কি আছে, যেহেতু শুনছি এখানে জিন্ডা ক্লাস করত, এখানে কি কোন রকম মিস্ট্রি আছে নাকি সেটা বোঝার চেষ্টা করতেছি। বলে সে ওখানে তাকাচ্ছে, অন্ধকারে তো কিছু দেখা যায় না, কান পেতে শোনার চেষ্টা করতেছে ভালো মতো। তো সে আবার এরফানকে বলতেছে ট্রাই টু ফিল ইট হোয়াটস ইনসাইড, মানে ফিল করার চেষ্টা করো ভিতরে কি আছে। ইরফানও তখন সে বোঝার চেষ্টা করতেছে ভিতরে কি আছে, তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি জন্ম হয়ে গেছে। ইরফান বলতেছে যে তার নাকি ভয় লাগতেছিল বেশ এটাই, আর ঘরের মধ্যে সে অন্ধকারে কিছু তো দেখাই যায় না, কেমন জানি একটা মনে হচ্ছে যে ঝম ঝম করে আছে, মানে একটা মানে ঝিম মেরে থাকে একটা পরিবেশ ঘরের ভিতরে, এবং মনে হচ্ছে ঠান্ডাটা আরো বেশি, যতটুকু ঠান্ডা লাগা ততটুকু বেশি। এই সময় হঠাৎ করে কান্নার শব্দ পাইছে ইরফান, মনে হচ্ছে কোন নারী কাঁদতেছে, মানে খুব মানে চিকন স্বরে ইনায় বিনায় কাঁদতেছে। তো এটা শোনার পর ইরফান প্রচন্ড ভয় পেয়েছে, ইরফান দৌড় দিতে গেছিল, অ্যাপোলো তাকে টেনে ধরছে, ধরে বলতেছে জি হিয়ে দেখ, তো সে বলছে হ্যাঁ, ইরফান মাথা নাড়তেছে হ্যাঁ শুনছে, বলে যে কেউ একজন কাঁদতেছে, সামওয়ান সুইপিং, বলে হ্যাঁ মাথা নাড়তেছে, ইরফান আবার মাথা নাড়তেছে যে হ্যাঁ কেউ কাঁদতেছে, বলে চলো আমরা সামনে যাই দেখি কে কাঁদে। তো বলছে কে কাঁদে মানে, মানে ইরফান আস্তে আস্তে বলছে কে কাঁদে মানে, ভূত কাঁদতেছে, বলে কিসের ভূত, কেউ একজন কাঁদতেছে, ভূত কিভাবে কাঁদে আবার, বলে আস্তে আস্তে হেঁটে হেঁটে তার একদম দরজার কাছে গেছে, দরজার কাছে যে দেখে ঠিক সেম ভাবে দরজাটা লাগানো, আর অ্যাপোলো ওই দরজার যেই শেকলটা ওটা টেনে খুলে ফেললো, ক্যাট করে শব্দ হলো এবং ক্যাচ করে দরজাটা খুলে গেল, মানে দুই পার্ট খুলে গেল ভিতরে, ভেতরে কিন্তু অন্ধকার, কেমন জানি মনে হচ্ছে ঠান্ডাটা বেশি, ইরফানের কাছে প্রচন্ড ভয় লাগছে, ঠান্ডাটা বেশি মন হল। তো অ্যাপোলো নাকি ওখানে ফ্ল্যাশ লাইট না জ্বালাই ঢুকে গেছে ভিতরে, এবং ইরফান মানে সে কেয়ারও করে নাই যে ইরফান পিছনে আছে কিনা, ইরফান সাথে সাথে ভাইয়ের সাথে সাথে ভিতরে ঢুকছে, ঢোকার পরে কিছুক্ষণ চুপচাপ কোনো শব্দ নাই, মানে একদম নিস্তব্ধ, এবং এতটাই নিস্তব্ধ বলার মতো না, মানে রাতের নিস্তব্ধতাটাকে আরো বেশি তীব্র করে ফেলছে এখানে, মানে মনে চাপ লাগার মতো নিস্তব্ধতা। দুই সেকেন্ড দাঁড়ায় আছে এখানে ওরা দুইজন, এই সময় আবার ঘরের কোণার থেকে কান্নার শব্দ আসলো, একদম নাকি কণ্ঠে, যে কোনো মানে মেয়ে মানুষ যদি কাঁদে সেরকম ফুপায় ফুপায় কাঁদতেছে। তো মানে ইরফান ভয়ের চোটে অ্যাপোলোর হাতটা শক্ত করে ধরছে, অ্যাপোলো তার ছোট ভাইকে ধরে কোনো কথা নেই আস্তে আস্তে করে সামনে কর্নারের দিকে যাচ্ছে, ইরফান যেতে চাচ্ছে না। ইরফান এক পর্যায়ে গিয়ে ওই কোনো একটা টেবিল ছিল টেবিলটাকে ধরে সে দাঁড়ায় গেছে, হাতটা ছাড়াই দিছে অ্যাপোলোর, মানে সে সামনে যাবে না, সে ভাইয়ের হাতটা ছাড়াই দিছে। তো অ্যাপোলো থামে নাই, অ্যাপোলো নাকি ঘরের কোনার দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। এই সময় ইরফানের চোখে মোটামুটি আলো আধারিতে কিছু ধরা পড়া শুরু করলো, মানে আলো আধারিটা সয়ে আসছে চোখে, সে তার এই খোলা দরজার মধ্যে দিয়ে যে আলো আসছে চাঁদের আলোর যে হালকা একটা এই রাতের আলো, সেটাতে সে কিন্তু তার ভাইকে দেখতে পাচ্ছে, মানে যে অ্যাপোলোকে দেখতে পাচ্ছে অবয়বটা, যে অ্যাপোলো যে হেঁটে যাচ্ছে। তো অ্যাপোলো বড় বড় চুল রাখত, তার বড় চুল ছিল এবং সে ফুল স্লিভ একটা গেঞ্জি পরা জিন্স পরা, তার অবয়বটা সে বুঝতে পারছে যে সে এগিয়ে যাচ্ছে কর্নারে, এবং তখনই ওই চালের উপর থেকে যে হালকা আলো আসছে আর জানালার ফাঁক দিয়ে আর ওই পাশে কাঠের দরজা, মানে হালকা একটা আলো কিন্তু ঢুকতেছে, আলোর সোর্স আছে এখানে, সেটার আলোতে সে বুঝতে পারল যে কর্নারের মধ্যেও সে একটা শেপ দেখতে পাচ্ছে, মনে হচ্ছে যে দুইটা হাত, মানে কোন মানে মানুষ মানুষের যদি একটা অবয়ব থাকে সেটা দুইটা হাত দেখতে পাচ্ছে, মনে হচ্ছে কোনো কিছুর সাথে বেঁধে রাখলে যেরকম থাকে সেইভাবে কর্নারের মধ্যে, এবং সে একটা শেকল নড়াচড়ার মতো শব্দ পাইছে ইরফান, মনে হচ্ছে যে শেকল যদি নড়াচড়া করে যেরকম শব্দ হয় সেরকম আর কান্না, এবং কান্নার শব্দটা আরো তীক্ষ্ণ হল। অ্যাপোলো নাকি ওই কর্নারে যে তাকে জিজ্ঞেস করতেছে ওই অবয়বটার কাছে, হু আর ইউ, মানে তুমি কে, তখন নাকি কান্নার শব্দটা একটু বেড়ে গেছে, অ্যাপোলো নাকি আবার জিজ্ঞেস আপনি কে, অ্যাপোলোর বাংলা খুব ক্লিয়ার ছিল না, বলছে আপনি কে, এটা যখন বলছে তখন নাকি একটা হাসির শব্দ শুনছে এবং শিকলের শব্দ শুনছে, এবং মনে হলো অ্যাপোলোকে জড়ায় ধরছে দুই হাত দিয়ে এরকম করে, এবং অ্যাপোলো মানে চিৎকার করে উঠছে এবং মানে জোরে, মানে তাকে যদি আঘাত করে সেরকম, তো সে অ্যাপোলো নাকি মানে বলতেছে যে ইট বেট মি আমাকে কামড় দিছে এরকম করে চিৎকার করতেছে, এবং অ্যাপোলো হাত দিয়ে ছাটাফাটা করছে। এই সময় ইরফান একটা বাতাসের হলকা পাইছে, মনে হলো তার পায়ে দিয়ে সত করে কেউ যে দৌড়ায় যায় একটা বাতাসের হলকা সে পাইছে, এবং হলকাটা বেশ গরম একটা বাতাসের হলকা, মানে অ্যাজ ইফ যে খুব শীতকালে যদি আপনি কোনো গাড়ির পাশে দাঁড়ায় থাকেন, মানে গাড়ি মানে চলে আসছে অনেক রাস্তা, ঠান্ডার মধ্যে আপনি আসেন আপনার পাশে গাড়ি, এটা যেমন আমরা বাইকাররা মাঝে মাঝে পাই, বড় গাড়ির পাশে দাঁড়াইলে দেখা যায় যে বাতাসের গরম হলকা, সেরকম হলকার মতো বেশ স্পিডে তার পায়ে দিয়ে বের হয়ে গেল শাঁক করে। ইরফান মানে কেঁপে উঠছে, এক সেকেন্ডে সে দেখল যে দরজার বাইরে মনে হচ্ছে কেউ একজন মানুষের মতো অবয়ব ছিটে বের হয়ে গেছে, ছিটে বের হয়ে গেছে, আর তার ভাই ওই যে অ্যাপোলো ভিতর থেকে বলছে উফ উফ ইট বিট মি ইট বিট মি। তো সাথে সাথে ইরফান তখন তার কাছে যে ফ্ল্যাশ লাইটটা ছিল, ফ্ল্যাশ লাইটটা সে চালাইছে, তার কাছে ছিল দুই ব্যাটারির একটা ফ্ল্যাশ লাইট, চালাইছে, এটা অ্যাপোলোর গায়ে পড়ছে, সে দেখতেছে অ্যাপোলোর হাতের মধ্যে রক্ত লেগে আছে এরকম, মানে এরকম ঘাড় থেকে মানে ঘাড়ের কাছ থেকে রক্ত পড়তেছে, মানে মানে কিছু একটা এরকম মানে হাত বেয়ে পড়তেছে। এরফান ভয় চিৎকার করে উঠছে ভাইয়ের অবস্থা দেখে। এই সময় বাইরেও চিৎকার শুনল রোমেলের এবং দুইজনে দৌড় দিয়ে বেরিয়েছে ঘর থেকে। তো দুইজন দৌড় দিয়ে বেরিয়েছে, অ্যাপোলো তার ঘাড় ধরে রাখছে যে যে জায়গায় থেকে তার ব্লাড বেরিয়েছে এবং এই জায়গায়, আর এরফান তো এমনি ভয়ে কাঁপতেছে, তাকায় দেখে যে রোমেল ওই যে কুঠি ধরে বসে সেরকম করে কাঁপতেছে। তো দুইজনে দৌড় দিয়ে গেছে রোমেলের কাছে, হোয়াট হ্যাপেন। রোমেল জিজ্ঞেস করতেছে হোয়াট হ্যাপেন টু ইউ, অ্যাপোলোকে জিজ্ঞেস করতেছে। অ্যাপোলো বলতেছে ইট বিট মি। তো বলতেছে যে ওই মহিলা ওই মেয়ে, তুমি ওই মেয়ে তুমি কিভাবে কি বুঝলা? রোমেল বলে আমি স্পষ্ট দেখলাম যে একটা মেয়ে উল্কার গতিতে এখান থেকে বের হয়ে আসলো, মানে খুব স্পিডে, মানে এটা কোনো স্বাভাবিক গতি না, এই দরজা দিয়ে ছিটকে বেরোলো একটা মেয়ে এবং এইদিকে কর্নারে যেয়ে মন হলো লাভ দিয়ে ওই গাছের উপর উঠে গেছে ওদিকে, এবং মন হলো শাড়ি পরা ছিল এবং শাড়িটা সম্ভবত লাইট কালার কোনো শাড়ি, মানে মানে লাইট কালার মানে হলুদ বা গোল্ডেন এরকম কোন, লাভ দিয়ে গাছের উপর উঠছে এবং এইটা দেখে আমি ভয় চিৎকার দিছি। যাই হোক, অ্যাপোলো তার ঘাট চেপে রাখছে, বলছে কি কামড় দিছে দেখি। তো তারা হাত ছড়া লাইট মারলো, দেখলো যে মনে হলো চার পাঁচটা এরকম, মানে মানুষের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো যেরকম, কিন্তু এর মধ্যে ফুটা ফুটা হয়ে গেছে কয়েকটা, মানে এরকম ফুটা হয়ে গেছে, কেটে গেছে, ওখান থেকে রক্ত বেরিয়েছে এরকম। তো বলছে তোমার কি কামড় দিল এরকম, এবং মনে হচ্ছে মানে দাঁতগুলো মানে যে সূচালো ছিল এটা বোঝা যাচ্ছে, রক্ত তো থামতেছে না। তো তারা তাড়াতাড়ি ওখান থেকে ওই অ্যাপোলোর যে গায়ের মধ্যে একটা গেঞ্জি ছিল ফুল স্লিভ, ওইটার হাতা দিয়ে ভালো মতো চেপে ধরে তিনজনে ওখান থেকে বের হলো এবং হেঁটে তাড়াতাড়ি বাসার দিকে, তিনজনে কাঁপতেছে। তো এরফান খুব ভয় পেয়েছে, এরফান একদম মানে ভয়ে থরথর করে কাঁপতেছে, বয়স কম তো তার। তো হেঁটে আসতেছে, এক পর্যায়ে তারা বাসা আসলো, বাসা আসার পরে তিনজনে মিলে গেল একটা রুমে, যে রুমটা তাদের খালি আসছে তখনও মানুষ নেই, ওখানে গিয়ে ওই রোমেল তার ঘর থেকে স্যাবলন ট্যাবলন নিয়ে আসলো, এগুলো লাগাইলো কাঁধের মধ্যে এবং বলল যে এখানে এখন কি করবা। তো বলছে যে ব্যান্ডেজ করতে পারলে ভালোই, তোকে ব্যান্ডেজ তো নাই। তো অ্যাপোলো বললো আমার কাছে ব্যান্ডেড আছে, মানে এরকম এই ছোট ব্যান্ডেড, ওই ব্যান্ডেড গুলা আছে আমার ব্যাগে, যদি কেউ যে নিয়ে আসতে পারো আমার রুম থেকে। এরফান গেল, কিন্তু এরফান হাঁটা চলা করতেই ভয় পেতেছিল, যাই হোক সে নিয়ে আসলো অ্যাপোলোর বলা জায়গার থেকে, সে ব্যান্ডেডের প্যাকেট নিয়ে আসলো। তো এরকম দুই তিনটা ব্যান্ডেড এখানে লাগায় অ্যাপোলো তার গেঞ্জিটা উঁচা করে বলল যে এটা দেখানো যাবে না কাউরে, সে তার রুমে চলে গেল, এরফানটা বলল যাইতে এবং রোমেলকেও চলে যেতে বলল। এরপর দিন তিনজনেরই জ্বর আসছে, এর মধ্যে ভয়ঙ্কর জ্বর আসছে অ্যাপোলোর, মানে বলার মতো না, এমন জ্বর বলার মতো না, ডাক্তার ডাকলো, ডাক্তার এসে দেখতেছে। তো এরফানের মা বলতেছে যে কি হয়েছে তোমার, এরফান বলতেছে যে কিচ্ছু না, আমি ঠান্ডায় বেরিয়েছিলাম মনে হয় জন্য জ্বর আসছে। ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেল এরফানকে রোমেলকে, আর অ্যাপোলোর অবস্থা খুব খারাপ, তার জ্বর এমন পর্যায়ে তাই বলে শহরে নিয়ে যেতে হতে পারে, মানে এখানে মনে হয় না তাকে কিছু করা মানে সম্ভব, যাই হোক কারণ ওই প্যারাসিটামল ছাড়া তো ওখানে গ্রামে তো ওরকম তেমন কিছু নাই, তাদের সাথে আনা যেসব ছিল আইবি প্রোফেন এটা দিল, এগুলো বিভিন্ন রকমের ওষুধ তাকে দিল। দেওয়ার পরে তার মানে ওইটা বললো যে আইবি প্রোফেন দিলে জ্বরটা কমে যাবে তাড়াতাড়ি, তো ওইটা দিয়ে বলতেছে যে এইটা দিয়ে তাকে দেখার জন্য। তো এই অবস্থাতে এর মাঝে নাকি অ্যাপোলোর মা দেখে ফেলছে যে ওর ঘাড়ে কি হয়েছে, ঘাড়ে কি হয়েছে দেখে দেখে যে এরকম দাগ, তো তখন জিজ্ঞেস করছে এটা কোত্থেকে আসছে, এটা তো মনে হচ্ছে কামড়, কামড়টা কিসে দিছে। তো সে গাইগুই করতে করতে তখন মানে তার মা চিৎকার শুরু করছে, তো সেও বলতেছে না, এর মাঝে এই খবরটা ছড়াইলো তাদের ফ্যামিলির মধ্যে দুই তিনজনের মধ্যে। তো তখন এরফানকে ধরা পড়ে, এরফান পুরো ঘটনা বলে দিছে যে হয়েছে, তো সবাই তো খুব টেনসড, এবং তখন তারা ওখানকার আরেকজন মানে বাসার মধ্যে একজন মুরব্বী ছিল, সে খুব ইসে দোয়া দরুদ পড়ে তিনজনকেই ফুদিল এবং ওর এই কামড়ের দাগ দেখে তো খুব ভয় পেয়েছে। তো তখন তার মানে দাদার পরিচিত এক আলেম, মানে যে জুনিয়ার ছিল তাদের, দাদার কাছে আসতো আর কি, তাকে খবর দেওয়া হলো, তিনি আসলেন, তিনি আস্তে আস্তে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তিনি এসে দেখেই বললেন যে এই ছেলেকে তো ইসে কামড় দিছে, জিনে কামড় দিছে, বলে ওই দিন ওখানে বন্দী ছিল, তিনি মানে কিছুক্ষণ তার মতো আমল করে বলতেছেন, ওই জন্য এখানে বন্দী ছিল এবং অমক হুজুর উনাকে বন্দী করে রাখছিলেন, বন্দী করে রাখছিল, তো উনি এই যে ওনার ব্লাড, তো এটা এই যে ব্লাড না, ও হেঁটে গেছে, তো ওইখানে কোনোভাবে ও যখন ওটার কাছে গেছে ওটাকে টাচ করতে পারছে, মানে ওইটাও তাকে টাচ করে ফেলছে সামনে, এরা তো আসলে মানে সাধারণ মানুষের মতো না যে একটা জায়গায় এমনি বন্দী থাকবে, এদেরকে ডিমেনশনাল লক দিয়ে বন্দী করা হয়। তো ওই কর্নারেই সে বন্দী ছিল আসলে ওই ঘরের মধ্যে। তো ও যখন ওখানে হেঁটে গেছে তার সাথে সংস্পর্শে এসে পড়ছে এবং কোনোভাবে সে ওই ব্লাড লাইনের ইসের মধ্যে পড়ছে, তাদের কিছু ব্যাপার স্যাপার আছে, তারা সে নিজেকে ছাড়ায় ফেলছে এবং সে সেই রাগটার জন্য যেহেতু অমুক হুজুরের সে বংশধর তাকে কামড় দিছে, তার মধ্যে বিষ ঢুকাই দিছে শরীরে। এখন এটা আপনারা তো এমনি চোখে বুঝবেন না, এই বিষ তো স্বাভাবিক বিষ না, এটা আপনারা যদি মনে করেন যে এটা এমনি বিষ, এটা এমনি বিষ না, এটা আপনি বুঝতেও পারবেন না, হাজার টেস্ট করেও বেরোবে না। এখন চেষ্টা করা যায় রুকাইয়া করে কতটুকু কি করা যায়। তো উনি নাকি রুকাইয়া করেন, রুকাইয়া করে ওই জিনকে চেষ্টা করেন হাজির করার, অনেক রকম ভাবে চেষ্টা করেন। তো ওই জিন আর ওখানে আসে না, জিন আসে না, জিন আসে না। পরবর্তীতে আরেকটা জিন আসে, যেই জিনটাকে ছাড়াবেছে তার এক মানে তার সিবলিংস মানে তার বোন একটা আসে, এসে বলে যে আমার বোনকে এত বছর আটকে রাখছিল, ও বন্ধু ছিল, রাগ করে দিছে, এইটা তো সম্ভব না, ও ছাড়া এই জিনটা এই এই ই নামাইতে পারবে না, মানে এই বিষটা তার উপর থেকে নামাইতে পারবে না, এই বিষটা ও দিছে ওই ই করবে। ইমাম সাহেব অনেক চেষ্টা করেন, বলেন বলেন যে না এটাতে ক্ষতি হবে না, আপনাদের যে ছেলে ওর ক্ষতি হবে না বিষ থাকলেও, যেটা হবে যে ওর মাঝে মাঝে মাথা উলায় যাবে, মাথা উলায় যাবে, তো এটা এখন ও ছাড়া এটা সম্ভব না, এটা খুব খারাপ ভাবে দিছে বিষটা। ইমাম সাহেব অনেকভাবে দোয়াদুরুদ পড়েন, এই সেই দোয়াদুরুদ পড়ে চেষ্টা করেন, কিন্তু ওই জিনকে উনি আনতে পারেন না কোনো কারণে, ওই জিনটা আর আসে না। আর তার বোন এসে অনেক রকমের কিছু বলে, তো ওগুলা তার ইমাম সাহেব ই করে না, বিশ্বাস করে না বা তার কথা ই করে না, যা উনি দোয়াদুরুদ পড়ে ই করেন, ট্রিটমেন্ট করেন এবং বলেন যে ছেলে আপাতত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। উনি দোয়াদুরুদ পড়ে দেন, পানি পড়া দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে বলেন যে অসুবিধা হবে না, আর ওই ই করে দেন এবং আলটিমেটলি আসলে অ্যাপোলোর জ্বরটর কমে যায়, ই হয়ে যায়। তো বলে যে ওকে বিদেশে নিয়ে যান, চলে যান বিদেশে নিয়ে, ওর মানে যেখান থেকে আসছেন আপনারা ওখানে চলে যান, এখানে আর থাকার দরকার নেই বেশি দিন, কারণ ওইটা তো এখানেই ছিল, তো আসলে কাছাকাছি থাকলে একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর ছেলেকে চেষ্টা করেন যে একটু ধর্মীয় প্র্যাকটিসগুলো করাইতে, যেহেতু একজন বুজুর্গের বংশধর, ওনার দাদা যেহেতু ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি এবং সুতরাং তার বংশধরতে এটা করা উচিত আরো। এই বলে হুজুর বলেন যে ঠিক আছে, ওকে নিয়ে যান বিদেশে নিয়ে যান তাড়াতাড়ি, ওইটাই ভালো হবে। এই বলে হুজুর চিকিৎসা মোটামুটি বলেন যে এতটুকুই, আর প্রতিদিন বলেন যে একটু পড়া পানি দিতে আর পারলে জমজমের পানি খাওয়াইতে থাকে। তো এরকম ছিল অ্যাপোলো আরো কিছুদিন নাকি ছিল দেশে। এর মধ্যে নাকি একটা ঘটনা ঘটে যেটা এরফান শুনছে, যে এটা নাকি অ্যাপোলো বলছে যে যেটা হয়েছিল যে যে কদিনের মধ্যে ছিল, তো একদিন রাতের বেলা অ্যাপোলো গ্রামের বাসা বাড়িগুলো যতই তখনকার মডার্ন হোক, তাদের ব্যাথরুমগুলো বাইরে ছিল তখনও, হ্যাঁ, তো বাসা থেকে বের হয়ে যেতে হইতে বাথরুমে, যেই রুমে ছিল অ্যাপোলো সেখান থেকে একদিন রাতের বেলা সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছে। তো হেরে যাচ্ছে বাথরুমে, গেছে সে বাথরুমে গিয়ে বাথরুম থেকে ব্যাক করে আসতেছে, তখন নাকি হঠাৎ করে সে দেখে যে আকাশে কিছু একটা উঠতেছে চক্কর দিয়ে, এরকম সার্কেল করে উঠতেছে, তো চাঁদের আলোতে একটা ছায়ার মতো পড়ে বারবার। তো অ্যাপোলো তাকাইছে, তো আসলে একটু বেশি অনুসন্ধিৎস ছিল, মানে তাকাইছে, তাকায় দেখে যে ছায়ার মধ্যে দিয়ে একটা বাদুড়ের মতো উঠতেছে, পাখির মতো বড়, এবং শাঁক শাঁক করে উড়ে যাচ্ছে, ঘুরে ঘুরতেছে বারবার। দুই সেকেন্ডের মধ্যে সে দেখে ওখান থেকে শাঁক করে নেমে খুব কাছাকাছি চলে আসছে, তার থেকে প্রায় হয়তো 10-15 ফিট দূর দিয়ে বাতাসে সার্কেল করতেছে একটা মেয়ে মানুষের মতো, এবং তার বড় ডানা আছে এরকম, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর, এবং তার পাশ দিয়ে উঠতেছে। তো অ্যাপোলো নাকি অনেকক্ষণ তাকে দেখছে, কয়েক সেকেন্ড মানে তার কাছে মনে হচ্ছে অনেক সময়, সে অনেকক্ষণ ধরে দেখছে, এবং সে নাকি তাকে বলছে আমি তোমাকে ভয় পাই না, আই এম নট স্কেয়ার্ড অফ ইউ। এটা বলার পর নাকি ওইটা মানে যেটা এই কথাটা বলার পরে নাকি সে ছিটকায় যায় উঠানের এক পাশে নামছে, নেমে নাকি তার চেহারাটা চেঞ্জ করে ফেলছে, তার যে ভয়ঙ্কর চেহারা ছিল সেটার থেকে চেঞ্জ হয়ে অনেকটা স্বাভাবিক একটা মেয়ের মতো হয়েছে, এবং তাকে নাকি বলছে যে আমি তোমাকে বিষ দিছি এবং এই বিষটা ফিরায় নেওয়ার অবস্থা আমার নাই, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার দেখে ভয় পাও নাই, তোমার আমি ভয় দেখানোর চেষ্টা করছি, তোমার দেখে ভয় পাও নাই, তুমি অনেক ভালো মানুষ, বিষটা আমি ফিরায় নিতে পারবো না, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, যাই হোক তোমার দাদা আমাকে আটকায় রাখছিল এর জন্য তোমাকে বিষটা দিছি। তো অ্যাপোলো নাকি শুধু বলে যে হুম ওকে নাও, এখন কি হবে, এরপর নাকি আর কোনো কথা না বলে ওইটা নাকি শ্যাত করে ওখান থেকে চলে যায়, এক সেকেন্ডে মানে উপরে উঠে ভ্যানিশ হয়ে যায়। তো অ্যাপোলো ওইটাকে আর দেখে নাই, তবে তার কাছে মনে হতো যে তার শরীরের মধ্যে একটা গরম মানে রক্তের মতো প্রবাহিত হইত মাঝে মাঝে এবং তার মাথা এলোমেলো লাগতো। তখন তখন কিছু ভালো লাগতো না। এরপর তো অ্যাপোলো চলে যায়, বাইরে চলে যায়, আবার সে আমেরিকা থেকে আসলে সেখানে চলে যায়। পরবর্তীতে এরফানও বড় হয়ে আমেরিকায় চলে যায়। তো এরফান বলছে যে তার এই ভাইয়ের নাকি একটা প্রবলেম রয়ে গেছিল, যেটা নাকি সে আমেরিকা যেও জানত। তার ভাই পরবর্তীতে মোটামুটি প্র্যাকটিসিং হয়েছে, সে ওখানে থেকেও মোটামুটি প্র্যাকটিসিং হয়েছে, সে প্র্যাকটিস করত, রিলিজন প্র্যাকটিস করত। মানে এই না মানে অনেকে আছে না যে ধর্মকর্মকে খুব একটা ই করে না, সেরকম না, সে মোটামুটি প্র্যাকটিস করত। তারপরও নাকি তার একটা সমস্যা হয়ে গেছিল, যেটা নাকি এখনো আছে ইরফানের কথা অনুযায়ী, যে তার ভাই নাকি মাঝে মাঝে উদ্ভট রকম ফিল করে, এবং এমনও ছিল যে সে বাসা থেকে বের হয়ে কোথাও চলে যেত, মানে বিশেষ বিশেষ সময় হঠাৎ করে তার মধ্যে একটা মানে অন্যরকম ই হইত, সে তখন মানে ফিল হইত, তখন তার মাথা ঠিক থাকতো না, সে বাসা থেকে বেরোয় চলে যেত, তখন কারোর সাথে কথা বলতো না, একদম একা হয়ে যেত। দেখা গেছে যে সে নাকি গাড়ি নিয়ে গিয়ে দূরে কোথাও যে গাড়ি পার্ক করে চুপচাপ বসে থাকতো বাইরে। এখন এটা কি ছিল সেটা বলতে পারে না, কখনো অ্যাপোলো শেয়ার করে নেই কারোর কাছে। এখন অ্যাপোলোর বয়স অনেক, তার ফ্যামিলি হয়েছে, সে ফ্যামিলিকেও এটা শেয়ার করে নাই। এখনও নাকি অ্যাপোলো মাঝে মাঝে এরকম বাইরে গিয়ে বসে থাকে এবং সে নিজে একলা একলা মাঝে মাঝে কথা বলে, তার স্টাডি রুমে কারোর সাথে কথা বলে। এখন এইটা কি রহস্য ছিল, এটা অ্যাপোলো কারোর কাছে ভাঙে নাই, এরফানও জানে না। তবে এরফানের একটা গ্যাস আছে, তার কাছে মনে হয় যে ওই যে এন্ট্রিটা ছিল এটা তার সাথে কোন রকমের ফ্রেন্ডশিপ করছিল বা সামথিং লাইক দ্যাট, যে হয়তো কোন সময় সুযোগ করে তার কাছে আসে বা কথা বলে তার সাথে, মানে অন্যরকম কিছু না, জাস্ট হয়তো তার সাথে একটা সখ্যতা তার সেই ভাইয়ের সাথে আছে সেটার। যাই হোক, এটাই ছিল ইরফান আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আমাদের কাছে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী, তার বন্ধু, এবং আমি বেশ এনজয় করেছি ঘটনাটা, আমার কাছে বেশ লেগেছে। এরকম কোন ঘটনা যদি আপনাদের কাছে থাকে, আপনারা গ্রামে গিয়ে গেট টুগেদারে বসে কোন রকম ঘটনার সম্মুখীন হয়েছেন, সেটা আমাদের কাছে শেয়ার করে ফেলবেন, কারণ অতীতে কিন্তু এরকম কিছু ঘটনা আসতো আমাদের কাছে, যেটা নাকি আপনারা গ্রামে গিয়ে পেয়েছেন বা শুনেছেন বা দেখেছেন। ইদানিং সেই রকম গেট টুগেদারের স্মৃতিময় ঘটনা কিন্তু খুব কমই আসছে, এরকম ঘটনা যদি পান অবশ্যই শেয়ার করে ফেলবেন। এছাড়াও যদি আপনার সাথে যদি কোন ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে ফেলবেন। আমাদের কাছে ঘটনা শেয়ার করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোন ঘটনা অথবা পরিচিত জনের সাথে ঘটা কোন ঘটনা, সেই মানুষটি কনসেন্ট নিয়ে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন। যদি ঘটনাটি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, তার আগে রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম আপনাদের মাঝে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ রাজশাহী থেকে। সাব্বির তার বন্ধু সৈকতের কাছ থেকে শোনা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, যেটি তিনি কলেজ লাইফে শুনেছিলেন এবং তিনি খুব আগ্রহ নিয়ে ঘটনাটা শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব সাব্বিরের পাঠানো ঘটনায়। তো সেই সময় সৈকত যিনি ছিলেন তিনি একটা স্টোর রান করতেন রাজশাহীতে, একটা স্টোর মানে একটা দোকান, সেই দোকানটা ছিল স্টেশনারি দোকান, মানে এই যে কাগজ কলম পেন্সিল ইত্যাদি হজেত এবং ফটোকপি হতো এরকম। তো দোকানটা মোটামুটি দিনের বেলা ভালোই বিজি থাকতো, সন্ধ্যার সময় বিজি থাকতো। তো সৈকত বিকেলের পরে তাদের নিজের দোকানে যেয়ে বসত, তো দেখা যেত যে মোটামুটি তার সময় কাটতো ভালোই ব্যবসা বাণিজ্য সবকিছুতে। তো সন্ধ্যার পরে রাতের দিকে দোকান বন্ধের আগে দিয়ে বেশ খানিকক্ষণ বেশ স্লো হয়ে যেত দোকান, তখন কাস্টমার নাই, এরকম একটা অবস্থা। তো সেই সময় দু একজন মানুষ তার সাথে আড্ডা দিত এসে, ওই দেখা যেত কাছের দোকানের একজন মানুষ এরকম। তো একজন এর মাঝে আসতো, তার নাম হচ্ছে জামাল হোসেন। তো জামাল হোসেন পেশায় ছিলেন একজন রিক্সা চালক। তো তিনি দেখা যেত ওই ট্রিপ শেষ করে তার বাসা কাছেই, তো ওখানে তিনি থামতেন, থেমে ওখানে বসে একটু গল্প করতেন, পানি খেতেন, তারপরে সৈকতের সাথে বিভিন্ন রকমের গল্প গুজব করতেন। একদিন সেখানে এরকম বসতেন তারা, এবং ওই দিন বেশ শীতকাল তখন, এবং ওই শীত কিন্তু সেই সময় বেশ জাম্পের শীত পড়ত, এখনো জাম্পের শীত পড়ে রাজশাহী অঞ্চলে, বেশ শীত পড়ে। তো ওখানে কিন্তু জাম্পের শীত পড়ত তখন। তো শীতের মধ্যে জামাল হোসেন আসছেন জুবুথুবু অবস্থা বেশ, আর সৈকত তার দোকান বোঝাচ্ছে। এই সময় কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে যাওয়ায় মানে কঠিন অবস্থা, দোকানে আইপিএস নাই, কিছু নাই, মোমবাতি জ্বালাইছে, জ্বালায় গোছাচ্ছে সৈকত সবকিছু, সে কিছুক্ষণ মধ্যে ক্লোজ করে দিবে। তো এই সময় তাদের ওইখানে কাছে আর একটা দোকানের লোক ছিল, তিনিও আসলেন। তো এসে গল্প গুজব পড়তেছেন, ঠান্ডা বাতাস বইতেছে এর মধ্যে। গল্পে গল্পে ওই লোক একটা ভূতের ঘটনা বলল তাদের ওইখানে, যে একটা আজব ঘটনা ঘটছে ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়ে আলোচনা হইতে হইতে তখন এই সেই জামাল হোসেন যে রিক্সা চালক, তিনি হাসতেছেন। তিনি বলেন যে আরে এগুলা আর কি দেখছেন, এতে কত ভয়ঙ্কর জিনিস আমি দেখছি আমার লাইফে। দেখেন নাই যে পা এখনো, তার পাটা দেখাচ্ছে, তিনি একটু খোড়া খোড়া হাঁটেন জামাল হোসেন, মানে এই পা কিন্তু এটার জন্য এরকম অবস্থা। তো তখন সৈকতের খুব আগ্রহ হলো যে সে দেখছেন যে জামাল হোসেন একটু খোড়ায় হাঁটেন, পা এরকম অবস্থা মানে কি বলেন আবার ভূতের কারণে? বলে না ভূত না, ঘটনাটা ভৌতিকই, মানে বেশ ভয়ের একটা ঘটনা। তো বলে বলেন না ঘটনা বলেন, বলে আপনি গোছান সবকিছু। তো সৈকত তাড়াতাড়ি তার দোকান টোকান গোছাইল এবং ঝাঁপ সব ফেলে দিল, ঝাঁপ ফেলে দিয়ে সেখানে দোকানের সামনে দাঁড়ায় তিনজন গল্প শুনতেছে। জামাল হোসেন বলতেছেন যে তখনকার থেকে, মানে যেই টাইমে ঘটনা হচ্ছে তার থেকে বছর পাঁচেক আগে, জামাল হোসেন তখন আরো ইয়াং ছিলেন, এমনি কিন্তু নাইনটিজ এর ঘটনা, বাট তারও বছর পাঁচেক আগে, তাহলে বুঝেন বেশ অনেক আগের। তো জামাল হোসেন তখনও রিক্সাই চালাইতেন, তবে তখন ইয়াং ছিলেন আরো, ছোট্ট একটা ফ্যামিলি তার, মানে তার সংসারে শুধু তার স্ত্রী আর একটা ছোট্ট সন্তান আছে, একটা ছেলে, ছোট ছেলে, পাঁচ বছর বয়স, এই তার পরিবার। তার বাবা মা অনেক আগে মারা গেছে। তো জামাল হোসেন সাহেব মোটামুটি সুখেই ছিলেন, স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোই ছিলেন, কিন্তু সমস্যা হলো যে তার আর্থিক একটা টানা পড়েন লেগে থাকতো এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরও তিনি এই রিক্সা চালায় মোটামুটি যা আর্ন করতেন চলে যেত। তো একদিন এরকম তিনি বের হয়েছেন, সারাদিন মোটামুটি টুকিটাকি ট্রিপ মারছেন, তো সেখানে মোটামুটি একটু আয় হয়েছে। এখন বাসার থেকে বেরোনোর সময় তার বাচ্চা কান্নাকাটি করতেছিল যে আব্বু মাংস খাবো মাংস। তো তিনি ছেলেকে বলছেন যে আচ্ছা মাংস নিয়ে আসবেন, বলে তিনি বের হয়েছেন। তো ওই দিন তার যথেষ্ট পরিমাণে তখন আর্ন হয় নাই, মাংস শুধু কিনলে হয় না, টুকিটাকি আর জিনিস কিনতে হয়। তখনকার সময় আধ কেজি মাংস বিক্রি হইত, তো সেই আধ কেজি মাংস কিনবেন আবার সাথে জিনিসপত্র কিনবেন, মোটামুটি হিসাব আছে। তো তিনি চিন্তা ভাবনা করে একটু মানে টেনশনে আছেন, আর সেই সময় কিন্তু মানুষগুলো কিন্তু আধ কেজি মাংস বিক্রি হইত তখন বাজারে, আধ কেজি মাংস পাওয়া যেত, তখন সেরে বলতো আর কি আদাশের মাংস। তো যাই হোক, তো জামাল হোসেন চিন্তা করতেছেন যে সবকিছু কিনবো, টাকা তো ওরকম উঠলো না, তো যাক আমি স্টেশনে যাই দেখি মানে মানে ওখানে যাত্রী পাই কিনা। তো ট্রেন স্টেশনের পাশ দিয়ে যে বসে থাকলেন অনেকক্ষণ, তো অনেকক্ষণ যাত্রী যাত্রী নাই, মানে ওনার মনটা একটু খারাপই হলো। তো শেষ পর্যন্ত যখন চলে যাবেন তখন একটা যাত্রী পাইছেন, যাত্রী পাওয়ার পর সে যাত্রী উঠা নিয়ে তিনি রওনা দিলেন। তো এসে যাত্রী জায়গা মতো এসে তার নামলো, নেমে তাকে ভাড়া দিল, তো ওইটা একটা আবাসিক এলাকার দিকে ভাড়া দিছে। তো উনি টাকা পয়সা নিলেন, নিয়ে দেখলেন যে ওই ভাড়াতে মোটামুটি তার হয়ে যায় আর কি টাইটাই। এখন তার টেনশন ক্যালকুলেশন মাংসের দোকান খোলা আছে কিনা, এই মানে খুব চিন্তা। সেদিনই মাথার মধ্যে চিন্তা করলেন যে রাতের বেলা মাংস পাওয়া যাওয়ার কথা না, রাত প্রায় দশটা বেজে গেছে এরকম একটা অবস্থা। তো তখন তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, একটা দোকান তিনি ছিলেন, এই লোকের মাংস বিক্রি না হলে তিনি ওই মাংসগুলাকে ভিজা কাপড় টাপড় দিয়ে রাখে রাখেন আর কি। তো চিন্তা করেন আর কি করার, আমি তো ওই লোকটার ভিজা কাপড় টাপড় দিয়ে রেখে দেন, পরের দিন আবার আর্লি সে মাংসটা বিক্রি করেন। চিন্তা করলেন যে দেখি দেখি ওখানে যাই যে পাই কিনা। তাড়াতাড়ি তিনি রিক্সা প্যাডেল মারা শুরু করলেন এবং প্যাডেল মারতে মারতে চলে আসলেন। এবং আসলেই তিনি যা চিন্তা করছেন মাংস নাই, এর আগেও দুইটা দোকানের পাই দিয়ে ঘুরে আসছেন নাই, মাংস নাই। তো ওখানে গিয়ে দেখলেন যে সেই দোকান পাট সে বন্ধ করে ফেলছে সে লোক, এবং সে সব গুছায় ফেলছে। তো তিনি যে তাকে ডেকে ভিতর থেকে বের করলেন যে ভাই আমার তো মাংস লাগবেই। ওই লোক বলল না এখন সব গুছায় ফেলছেন, কিছু দেওয়া যাবে না। অনেক পরিচিত যেহেতু তিনি অনেক অনুরোধ করলেন, তো অনুরোধ করার পর লোকটা মানে একেবারে ই হয়ে মানে বিরক্ত হয়ে সে মাংস বের করলো, বলে এত গুছায় রাখছি এখন তোমার জন্য এখানে মাংস বের করব, করে সে মাংস বের করে তাকে দিল। তো জামাল উদ্দিন মাংস নিলেন, মাংস নিয়ে তিনি অনেক ধন্যবাদ দিয়ে রওনা দিলেন। এখন রওনা দিয়ে তিনি বাজারে গিয়ে আর অন্য জায়গার থেকে মশলা কিছু গরম মশলা এগুলো ছিল না এগুলো নিলেন, এগুলো নিয়ে বাসার থেকে রওনা দিবেন। তো তিনি তার এই বাজার সদাই এই মাংস আলু আর এই গরম মশলা এগুলো তার সিটের তলে ঢুকায় রাখছেন, সিটের তলে পলিথিনে মোড়ায় ঢুকায় রাখছেন, ঢুকে তিনি রওনা দিচ্ছেন। নিচে রাখলে আবার কেমন লাগে দেখতে পায়ের কাছে বাদানি গেছে। তো চালা আসতেছেন তিনি এখান থেকে আসতেছেন, তো রাস্তার মানে এতক্ষণ ওই বাজার থেকে বের হয়ে একটা সরু গলি দিয়ে তিনি বেরিয়েছেন ঘুরে বেরে, যে একটা মূল রাস্তার কাছে আসছেন। তো সেখানে দেখলেন রাস্তার কোনায় কোনো মানুষজন নাই, একদম নীরব, ল্যাম্পোস্টের আলো পড়ে রয়েছে। তো সেখানে একজন বোরখা পরা মহিলা দাঁড়ায় হাত তুলছে এরকম। তো তিনি দেখে তিনি বোরখা পরা মহিলাকে দেখে তিনি আর কিছু বললেন না, তিনি চিন্তা করলেন যে ট্রিপ পাইলে খারাপ কি, টাকা পয়সা তো সব শেষ, এই মাংস টাংস কিনে। তো মহিলারে তিনি নিলেন, মহিলা তাকে একটা লোকেশন বলল। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তা থেকে বেশ খানিকটা দূরে, তার বাসায় যাওয়ার পথে কিন্তু আরো একটা চক্কর মারতে হবে, বেশ ঘুরে যেতে হবে অনেকখানি। তো তিনি একবার চিন্তা করতেছেন যাবেন কিনা, পরে রাজি হয়ে গেলেন। তো মহিলা আর ওই ডিস্টেন্সে আবার ভাড়া মোটামুটি ভালোই আসবে। জামালউদ্দিন ওই মহিলাকে নিলেন রিক্সায়, নিয়ে তিনি রওনা দিলেন। রিক্সা চলতেছে, মহিলাও কোনো কথা বলে না, তিনিও যাচ্ছেন আস্তে আস্তে। আর মহিলার সাথে কি কথা বলবে, মহিলা তো প্যাসেঞ্জার তার। তিনি চুপচাপ তার মতো রিক্সা চালায় যাচ্ছেন প্যাটেল মেরে বেরে, এবং ওই যেই জায়গায় যাচ্ছেন সেই জায়গায় হঠাৎ করে নীরব গুলি, একদম একদম নীরব গুলি, ঝিঝি পোকা ডাকতেছে, ল্যাম্প পোস্ট দেখা গেছে অনেক দূরে দূরে একটার থেকে একটা। আর তখনকার সময় তো ওই ল্যাম্প পোস্ট ছিল না, তখন নিয়ন বাতি জ্বলত আর কি, টিউবলাইট, এবং একটা জায়গার থেকে একটা জায়গার দূরত্ব বেশ অনেক দূর হয়ে যায়। তো এক পর্যায়ে এসে দেখলো যেখানে রাস্তার লাইটই অনেকগুলা নাই, মানে ওই জায়গাটা অন্ধকার পুরা। তো জামাল হোসেন একটু মানে খারাপই ফিল করলেন, মানে ভয় ফিল করতেছেন এই জায়গাতে রাত্রেবেলা যেতে, আবার আসতে হবে তাকে একা। তো তারপরও তিনি যাচ্ছেন, তার তো পেশাই এটা রিক্সা চালানো। তো চালাইতে চালাইতে আসছেন যে জায়গায়, সেই জায়গায় একপাশে একেবারে খোলা মাঠ, মানে এরকম মানে মানে মাটি এবড়ো থেবড়ো মাটি অনেক দূর চলে গেছে, আর ডান দিকে গাছপালা, আর সামনে সোজা গেলে ওদিকে শুরু হয়েছে একদম কয়েকটা ঘর আছে, কিন্তু সেগুলো বাতি টাতি জ্বলতেছে না। এদিকে জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার, কিছুই দেখা যায় না এরকম। তো জামাল হোসেন আস্তে করে মানে ওখানে ব্রেক করে দাঁড়াইলেন, দেখতেছেন অন্ধকারে শুধু তার রিক্সার নিচে হ্যারিকেন জ্বলতেছে, সেটার আলোতে রাস্তা যতটুকু আলোকিত হচ্ছে, আর উপর দিকে অন্ধকার। তো তিনি মাথা ঘুরায় বলতে গেলেন যে মানে আমি কোথায় যাবেন, আপনি কদ্দূর, আপনি চলে আসছি ওই এলাকায় যেখানে কথা বলছেন। তিনি মাথা ঘুরে অবাক হয়ে গেলেন যে মানে মহিলাটা নাই, মানে রিক্সার মধ্যে পুরা মানে রিক্সা ফাঁকা, মহিলা নাই। তাকায় দেখতেছেন তিনি যে সিটের মধ্যে একটা এরকম ইসের মতো পড়া, মানে এরকম কম্বলের মতো পড়া। তো জামাল হোসেন একটু অবাক হয়ে গেলেন, কম্বলের মতো মানে রাখা সিটের মধ্যে, মহিলা নাই, মহিলা কই গেল? থতমত খেয়ে তিনি এদিক ওদিক তাকাইতেছেন, দেখে যে একটা মানে বাচ্চার শব্দ আসতেছে সিটের উপর থেকে, মনে হচ্ছে যে বাচ্চা কাঁদতেছে। তো তিনি তো ভয় পেয়ে গেলেন, সিটের মধ্যে বাচ্চা রেখে গেল কে, মহিলার কোলে তো কোনো বাচ্চাও দেখিনি, কি ব্যাপার? আর এই সব তখন একটা কথা প্রচলিত ছিল যে অনেকে এরকম উল্টাপাল্টা জিনিস দেখতো, খারাপ জিনিস দেখতো, এরকম বাচ্চা নিয়ে উঠে এরকম। তো এটা তো ভয় পেয়েছে, সে তার গায়ে কাটা দিয়ে গেছে জামাল হোসেনের। তো তিনি দেখছেন ওই যে মানে কম্বলের মতো এরকম পেঁচানো, সেটার মধ্যে একটা বাচ্চা কাঁদতেছে আর কি। তো তিনি এদিক ওদিক তাকাইতেছেন, কিরে অন্ধকার, ভুরগুটি অন্ধকার, আসলে দেখার কোনো উপায় নেই, কিচ্ছু নাই। তো তিনি মানে অবাক হইলেন যে ঘটনা কি, মানে কি হয়েছে, বাচ্চাটা কোত্থেকে আসলো? তো তিনি আস্তে করে তার হারিকেনটাকে খুললেন নিচ থেকে, নিয়ে উপরে তুলে দেখতেছেন যে একটা বাচ্চা এরকম পেঁচানো কাপড় দিয়ে, মানে মোটা এরকম তয়লার মতো দিয়ে পেঁচানো শুয়ে আছে। তো বাচ্চাটা আবার হাসতেছে, হাতটা এরকম নাড়তেছে। তো তিনি মানে অবাক হলেন যে এই বাচ্চাকে কে ফেলে গেল, ওই মহিলা কি লুকায় আনছিল বাচ্চাটাকে, চালাকি করে আমার রিক্সায় ফেলে গেল? এই চিন্তা করতে করতে তিনি মানে একটু মানে ঘাম ধরে গেছে তার শরীরে। এখন তিনি কি করবেন, তিনি তো দরিদ্র মানুষ, তিনি কি করবেন, ওই মহিলাই বা কই, কারে কি বলবেন? এগুলো চিন্তা করে তিনি চিন্তা করতেছেন যে এখন আমার কাজ কি, আমি যদি মহিলারা না পাই, মহিলা কোত্থেকে নামছে, মহিলা কিভাবে একটা চলন্ত রিক্সার থেকে নেমে গেছে, এটা কিভাবে সম্ভব? তো তিনি চিন্তা করলেন মহিলারা না পাই আমার কাজ কি। তখন তিনি চিন্তা করলেন যে কাজ হচ্ছে যে এখানে থানায় যে জানানো যে এরকম এরকম ঘটনা ঘটছে, বাচ্চাটাকে থানায় দেওয়া, জমা দেওয়া। এই চিন্তা করে তিনি আর কোনো কথা না বলে তিনি হ্যারিকেনটা নিলেন, নিয়ে হ্যারিকেনটাকে আবার বাঁধলেন, বেঁধে তিনি এখন মানে খুব টেনশনে আছেন যে এই বাচ্চাকে নিয়ে তিনি কিভাবে ওই ইসের মধ্যে রাখবেন, বা সিটের মধ্যে পড়ে যদি যায় বাচ্চায়, তিনি ভয় পেতেছেন। কিন্তু এখন তো তিনি আবার রিক্সাও চালাইতে পারবেন না ওই বাচ্চাকে নিয়ে, তো বিশাল টেনশন। তো তিনি যেটা করলেন, তার যে ওখানে পাদানিটা আছে, পাদানি তো মানে ওখানে ঠেকনা আছে আর কি, ওটা পড়ে যায় না, ওইটার মতো সুন্দর করে বাচ্চাটাকে বেচায় রাখলেন ওইখানে, রেখে তিনি রিক্সা উঠে উঠে রিক্সা ঘুরায় রিক্সা চালানো শুরু করলেন। তো এই সময় তিনি বাচ্চার শব্দ শুনতেছেন, রিক্সা তো অন্ধকারের মধ্যে বাচ্চার শব্দ শুনতেছেন আর ইসে। তো তিনি আবার বলতেছেন বাচ্চাটাকে যে তোমাকে আমি দিয়ে আসবো বাবা, তুমি চিন্তা করো না, থানায় দিব, ওখান থেকে তোমার তার ব্যবস্থা করে দিবে, তোমার কোনো চিন্তা করো না। এগুলো বলতে বলতে যাচ্ছে আর কি, নিজেকে নিজে প্রবোধ দিতেছে আর কি এই সময়। তো যাচ্ছে এই কিছুক্ষণ চালানোর পর আসলে তার মনোযুক্ত রাস্তার দিকে, রাস্তা কিন্তু অন্ধকার, এবং যেই যেই কয়টা ল্যাম্পপোস্ট তিনি পার হয়ে আসছিলেন, এখন দেখতেছেন যে সেই ল্যাম্পপোস্টগুলোতেও আলো নাই, বন্ধ, সেগুলো ল্যাম্পপোস্টগুলো বন্ধ হয়ে গেছে, অন্ধকার, এবং বেশ নীরব, ঝিঝি পোকা ডাকতেছে, বাচ্চার শব্দ পাচ্ছেন একটু পর। কিছুক্ষণ পর অবাক হয়ে শুনলেন যে বাচ্চার শব্দ পাইতেছিলেন, যে বাচ্চার এখন হাসির শব্দ পাইতেছেন তিনি, মনে হচ্ছে বাচ্চাটা হাসতেছে। তিনি অবাক হলেন, এত ছোট বাচ্চা এইভাবে হাসতেছে, ক্যাক 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 করে আসতেছে, খুবই অবাক কাণ্ড। মানে বাচ্চাকে আসতে তিনি মাথা ঘুরে একবার তাকালেন, দেখলেন ঠিক আছে, ওই যে কম্বল ঠিক আছে জায়গা মতো, একটু অবাক হলেন যে বাচ্চা হাসছে কেন। একটি পরে বাচ্চার হাসিটা তিনি শুনে মনে করেন যে খিলখিল হাসি, মানে এই যে ছোট বাচ্চার যে হাসি হয় সেরকম না, খিলখিল টাইপের হাসি। অবাক হলেন যে কিরে, মানে ছোট মানে বড় বাচ্চা 5-6 বছর মানে তার বাচ্চা যেরকম বয়স সেরকম শব্দে হাসতেছে। এখন তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে ধূপ করে কিছু একটা উড়ে চলে গেল তার এখান থেকে, মানে তার রিকশার থেকে। তিনি ভয়ে তাড়াতাড়ি ব্রেক করলেন, ব্রেক করে দেখছেন যে তার রিকশার যে সিটটা উড়ে চলে গেছে ওখান থেকে, মানে উড়ে ওই যে অন্ধকারের পাশে যে নিচু জমি ওদিকে কোথায় যা পড়ছে। তো জামাল হোসেন ভয় পেয়েছেন, সিটটা পড়ে গেল কেন, তাকাইলেন ভালো মতো, এখন অন্ধকারে বুঝতে পারতেছে না, নিচে হারিকেনের হালকা আলো কিন্তু উপরে উঠে না, কিন্তু আলো আধারে একটু শুয়ে আসলে তিনি বুঝলেন তার যে উড়ে গেছে যে সিটটা, ওই জায়গার মধ্যে বসে আছে একটা বাচ্চা ছেলে, ওইরকম বয়স হবে, তার বাচ্চার থেকে একটু বড় হবে এরকম বসে আছে, এবং মানে অন্ধকারে অবয়বটা বোঝা যাচ্ছে শুধু, এবং তার দুই হাতে কিছু জিনিস সে মুখে দিতেছে নিয়ে ওখান থেকে তার সিটের তল থেকে। তিনি থতমত খেয়ে বুঝতে পারলেন এ তো সেই যে তিনি গরু মাংস কিনছেন সেটা মুখে দিতেছে। তিনি ভয়ে থরথর করে কাঁপতেছেন এখন তিনি, এবং বাচ্চাটা ওই মুখে দিচ্ছে আবার হাসতেছে, আবার হাসতেছে। তো তিনি তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে তখন তার আবার মনে হলো যে মাংস তো আমি মানে এটা কিভাবে কি এটা তো বাঁচার জন্য নিছে। তিনিও থাবা দিলেন ওই মাংসের প্যাকেটের মধ্যে, মাংসের প্যাকেটে, কিন্তু তার মাথায় কিন্তু কাজ করলো না, ছোট বাচ্চার থেকে এতটুকু বাচ্চা কেমন হলো। তিনি থাবা দিলেন, থাবা দিয়ে প্যাকেট যেটা ছিল বাচ্চার হাতে সেরকম মাংসের প্যাকেটটা নিয়ে হাতে দিয়েছিল, থাবা দিয়ে তিনি প্যাকেটটা সরায় নিছেন। থাবা দিয়ে প্যাকেটটা সরায় নেওয়ার সাথে সাথে তিনি দেখলেন বাচ্চাটা জোরে একটা গর্জনের মতো করে উঠল, পুরো বাবা তিনি ভয় পেয়ে গেছেন যে এরকম গর্জন কেমনে করলো একটা বাচ্চা মুখ দিয়ে। তারপর দেখলেন একটা লাফ দিল তার রিকশার পেছন থেকে, লাফ দিয়ে তার রিকশা তার মাথার উপর দিয়ে যে রাস্তার মধ্যে এসে পড়ল সামনে, চার হাত পায়ের উপরে দাঁড়ায় গেল। তিনি চাঁদের আলোতে দেখতেছেন যে এটা বাচ্চা কোথায়, এটা মনে হচ্ছে চার হাত পায়ের উপরে দাঁড়ানো একটা কুকুর, এবং ভয়ঙ্কর মুখাবয়ব বানাইছে, এবং তার মুখের মধ্যে দাঁত সেখান থেকে মানে কষার থেকে লালা গড়াইতেছে এরকম চাঁদের আলোতে, চোখ দুটো ধক 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 করতেছে। তো তিনি অনেক ভয় পেয়ে গেছেন, তিনি কি করবেন দিশা না পেয়ে তিনি ওখান থেকে এরকম মানে তাকে তাড়ানোর জন্য হেই হেই করতে গেলেন। এই সময়টা ছুটে এসে তার পায়ের মধ্যে একটা কামড় বসায় দিল। তো যখন কামড় বসায় দিছে তিনি তার হাতের প্যাকেটটা দিয়ে জোরে বাড়ি দিলেন, ওইটার গায়ে জোরে বাড়ি দিলেন হাতের প্যাকেটটা দিয়ে, প্যাকেটটা ছিঁড়ে মুড়ে গেল, মাংসটা পড়ে গেল পাশে, এবং ওইটা তার পাটা ছেড়ে দৌড় দিয়ে যে ওই ওই মাংসের মধ্যে কামড় দিয়ে মুখে নিয়ে একটা পাশে যেয়ে বসছে। তিনি তাকায় দেখতেছেন যে কুকুরটা চোখ ধক ধক করে জ্বলতেছে আর মুখের মধ্যে মাংসের টুকরা। ওই সময় তিনি খেয়াল করলেন যেখানে কুকুরটা বসছে তার পাশেই ওই যে মহিলা আগাগোড়া বোরখা পরা একটা মহিলা দাঁড়ায় ছিল, সে দাঁড়ায় আছে ওইখানে, এবং তাকে এরকম হাত দিয়ে এরকম দেখাচ্ছে ওখান থেকে চলে যেতে, হাত উঁচা করে, মানে এরকম দেখাচ্ছে হাত উঁচা করে। তো তিনি প্রচন্ড ভয় পেয়েছেন, জামাল হোসেন আর কোন চিন্তা ভাবনা না করে সোজা তার রিক্সা নিয়ে এসে টান দিলেন, তার পা থেকে দরদর করে রক্ত গড়াইতেছে। তিনি জোরে জোরে রিক্সা প্যাডেল করা শুরু করলেন যতটুক পারলেন, পায়ে প্রচন্ড ব্যথা। ওই অবস্থায় তিনি প্যাডেল করতে করতে মানে মেন রাস্তায় আসলেন, মেন রাস্তায় এসে তিনি দেখতেছেন যে কিছু গাড়ি ঘোড়া চলতেছে, তারপর তার ভয় কাটে না। তিনি একবার প্যাডেল করতে করতে একসময় একটা জায়গায় আসছেন যেখানে অনেক রাত্রিকালীন রিক্সা যারা রিক্সা চালায় তারা থামে, সেখানে থামলেন। সেখানে থেমে যে তিনি ওখানকার যে মানুষজন দু একদিন বসেছিলেন তারা ওখানে একটা ছোট্ট দোকান ছিল, ওখানে চা নাস্তা খাইতে, তাদের কাছে বললেন ভাই আমরা বাঁচান, ভাই আমরা বাঁচান বলে তাদের কাছে যে তিনি একদম বসে পড়লেন এখানে মাটিতে বসে পড়লেন। তো তারা তাড়াতাড়ি আসলো, কি হয়েছে? তো তিনি বলতে পারতেছেন না, তাকে মানে তারা শুশ্রূষা করে জিজ্ঞেস করলো কি হয়েছে, তিনি বললেন যে এরকম এরকম ঘটনা। তো তারা তার মানে ক্ষত জায়গাটার মধ্যে দেখলো যে একদমই হয়ে গেছে, পানি ঢেলে দিল। তো তাদের মধ্যে একজন বলল যে আপনাকে তো ডাক্তারের কাছে নেওয়া দরকার হাসপাতালে, তো বলছে যে কাজ হবে না। তারপরও ওখান থেকে সাথে আরো চালক ছিল যারা, যে একজন রিক্সা চালক মিলে তাকে নিয়ে গেছিল ওখানকার ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে রাতে যে দেখে ই নাই, ডাক্তার নাই, না ওখানকার লোক আসলো কথাবার্তা বলল, তথা বললো যে এখানে কিসে কামড় দিছে কুকুরে। তো সে বলতেছে যে কুকুর কামড় দিছে কিন্তু কুকুরটাই মানে অনেক অন্যরকম। এই মানে তার সেই ঘটনা মানতে নারাজ ওই হাসপাতালের লোকজন, এগুলো মানতে নারাজ। তারা বলে আপনার কুকুরই কামড় দিছে, উল্টা পাল্টা কি স্বপ্ন দেখছেন আপনি কে জানে আজ এটা কথা বলে বলে যে ইঞ্জেকশন লাগবে এসে। তো এখন তো তার কাছে ওরকম টাকা নাই, কঠিন অবস্থা। তো বাকি যারা ছিল রিক্সাওয়ালা তাকে নিয়ে আসছিল, তাদের মধ্যে আলোচনা করে তারা বলল যে আপনার এখন আমরা দিয়ে দিব টাকা কি। যাই হোক, টাকা পয়সার কিছু ব্যবস্থা করলো বাকি রিক্সাওয়ালার, এবং তাকে ওই ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করলো। হাসপাতালে অনেকক্ষণ থাকলেন তিনি, এবং তাকে ওই ইঞ্জেকশন দিল এবং বললো যে পরবর্তীতে আরো ইঞ্জেকশন দিতে হবে, ওই দিনেরটা দিয়ে দিছে। তো তিনি ওখান থেকে কথা বলে অনেক তাকে ব্যান্ডেজ করে দিল। তিনি বলল, অন্যরা বললো বাসায় যেতে পারবেন নাকি, বললো পারবো। তো জামাল হোসেন অনেক কষ্টে ওই দিন বাসায় রিটার্ন করেন। করার পর তার প্রচন্ড জ্বর আসে, তিনি খবর দেন তার দুঃসম্পর্কের মামাকে। দুঃসম্পর্কের মামা আসে, তাকে দেখে, তিনি নাকি একদম অচেতন ছিলেন এবং দুঃস্বপ্নে দেখতেন যে তার বাসার বাইরে, মানে তার গেটের বাইরে একটা ভয়ঙ্কর কুকুর, ধূসর রঙের, মানে এরকম মানে খাড়া খাড়া লোম, চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছে, এটা বসে থাকতো এবং তাকে দেখে ঘর 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 করত, তিনি ভয় পেতেন। তো তার সেই দুঃসম্পর্কের মামা পরবর্তীতে, মানে যেহেতু তার অবস্থা খুব খারাপ এবং পরবর্তীতে আরো ইঞ্জেকশনগুলোও দিছে তারা, যে কটা ইঞ্জেকশন তাকে দিতে হয় দিছে, দেওয়ার পরে তার সেই দুঃসম্পর্কের মামা একজন হুজুরের সাথে তাকে কাছে তাকে নিয়ে যান। তো সেই হুজুর তাকে দেখে বলে যে ওকে তো এরকম রাতের বেলা জিন ধরছিল, মানে ও যখন ওখান থেকে ওই যে মাংস কিনছে যে জায়গার থেকে, ওখান থেকে আসার সময় সে এমন একটা জায়গা দিয়ে আসছে, ওই জায়গাটা খুব বাজে জায়গা, ওই জায়গাতে রাত্রে চলাফেরা করতে না, ওখানে এটা স্বভাবে তো অনেকেই জানে, সে এখানে রিক্সা চালায়তো, সে কিভাবে জানে না এই এলাকা সম্বন্ধে, যে এই জায়গাটা আসলে সুবিধার না, এখানে অনেকেই সমস্যায় পড়ে। তো যাই হোক, ওখান থেকেই তাকে ফলো করছে এবং এখানে তারে ওইভাবে করে ধরছে, আর ওই তার ওই মাংসের উপরে চোখ পড়ছিল এখানে, আর ও যেহেতু বাধা দিছে বাড়ি দিছে, এর জন্যই তাকে ওই কামড়টা দিছে, কামড়টা দেওয়া তো এই অবস্থা। তো যাই হোক, হুজুর বলেন যে তাকে নিয়মিত ঝাড়তে হবে, কারণ এটা তো আসলে অতিপ্রাকৃত কোন একটা জিনিস তাকে কামড় দিচ্ছে, স্বাভাবিক কোন ইচ্ছে না, কিছু না, প্রাণী না, তো সুতরাং অতিপ্রাকৃত কিছু কামড় দিচ্ছে, সুতরাং এটাকে নিয়মিত ঝাড়তে হবে, সাথে সাথে মেডিকেল চিকিৎসাও নিতে হবে যে অন্য কোনো কিছু হয়েছে কিনা দেখতে। তো সেটা করেন জামাল হোসেন সাহেব, পুরো চিকিৎসা নেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে তার চিকিৎসায় তিনি ওইটা সুবিধা হচ্ছিল না, তার ডাক্তাররা দেখেও ই করতে পারতেছিল না যে তার সমস্যাটা কি, কেন এরকম যাচ্ছে না, তাকে তো ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, সব রকম ইনফেকশনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তারপরও তার ইনফেকশনটা কেন এরকম রয়ে গেছে, এবং মানে খুব মানে একটা মানে মানে বাজে অবস্থা ছিল পায়ের। তো তখন হুজুর নাকি প্রতিদিনই ঝেড়ে দিত তাকে, পড়া পানি দিত এবং ঝেড়ে দিত। তো দিতে দিতে তার হুজুর তারপর একজন ঈশের কাছ থেকে, একজন আয়ুর্বেদের কাছ থেকে তিনি কিছু গাছগাছড়ার ওষুধ আনেন এবং এসে তিনি ওইটাকে দোয়া পড়ে আর ওই করে তাকে বলেন যে ওখানে পেস্টটা লাগাইতে আর কি, পেস্টটা লাগাইতে আর দোয়া করতে এবং দোয়া পড়তে আর কি। তো সেটা করেন জামাল হোসেন সাহেব, ওই পেস্টটা লাগান দোয়া পড়ে পড়ে, এবং আস্তে আস্তে তার কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ হয়েছিল, সে পায়ে প্রেশার দিতে পারত না, আস্তে আস্তে এটা আবার ঠিক হওয়া শুরু করে। তো একটা পর্যায়ে এসে সে আবার একটু আস্তে আস্তে করে মানে তার মানে খোড়া খোড়া, তিনি কিন্তু অনেকদিন এই রিক্সা চালাইতে পারেন নাই, তো তিনি একটু খোড়া খোড়া হাঁটতে পারতেন, তারপর আস্তে আস্তে রিকভারি করে এক সময় তার পাটা এই অবস্থায় আসে, যখন তিনি এই ঘটনা বলতেছেন সে অবস্থায় আসে, তখন তিনি মানে যে হাঁটতে পারেন কিন্তু একটু খোড়ায়। তো তখন জামাল হোসেন বলেন যে রাতে যারা চলাফেরা করেন বা মানে তখন কিন্তু তিনজন গল্প করতেছে একদম অন্ধকারের মধ্যে দাঁড়ায় দোকান বন্ধ করে, বলছে সবাই একটু সাবধানে থাকবেন, কারণ রাত খুব রহস্যময় এবং রাতে অনেক অনেক কিছু চলাফেরা করে, মানে এই অতিলৌকিক জিনিসগুলো চলাফেরা করে, এটা যারা কখনো সম্মুখীন হন নাই তারা বুঝেন না, অনেকে হয়তো কখনো দেখেনও নাই বা কখনো দেখবেনও না, বাট যে এটার সম্মুখীন হয় সে বুঝে যে এই এক্সপিরিয়েন্সটা কত খারাপ। আমি জীবনে এরকম যেহেতু এটা ফেস করছি বা আমি দেখছি, আমি এটা বুঝি যে আসলে জিনিসটা কেমন, এবং আমার তো একটা ক্ষতি হয়েই গেছে, এবং ওই রাতের অভিজ্ঞতাটা আমি কখনোই ভুলব না, এটা ভয়ঙ্কর, এরকম কি দেখা সম্ভব যে এরকম ছোট থেকে হঠাৎ করে একটা একদম ছোট্ট বাচ্চার থেকে এরকম করে একটা ছোট বাচ্চা হয়েছে, তারপর সেখান থেকে সে একটা প্রাণী হয়ে গেছে। তো তার মানে কি, মানে এই যে রূপ পরিবর্তন করতে পারে এরা, তো জিনিসটা খুবই ভয়ঙ্কর। তো ওই দিন এই ঘটনা শোনার পরে সৈকত যে ছিল সে বাসায় যেতে ভয় পাইছে, ওই যে লোকটা যে ছিল সেও ভয় পাইছে, তারা দুজনেই নাকি ভয় পাইছিল বাসায় যেতে, একা একা তাদের বাসায় যেতে হইতো, কারণ তাদের কাছে মনে হচ্ছিল তারা যে জায়গা দিয়ে যায় ওই জায়গাটাও বেশ নীরব নিথর, তাদের কাছে মনে হচ্ছিল যে এরকম কিছু যদি তারা মানে আর কি দেখে ফেলে। আর সাব্বির একটা কথা লিখছে যে সে যে জায়গায় থাকে সে যে স্পেসিফিক লোকেশন বলেনি, বলছে ভাই আমাদের এলাকার আশেপাশে কিছু জায়গা আছে আসলেই ভয়ঙ্কর এবং মানুষ ভয় পায়, এটা ভয় পায়, আপনি যদি মানে মানে সে বলছে যে সে যদি কাউকে এরকম আমার সামনে আনতে পারতো যে ওখানে থাকে, সেও বলতো যে জায়গাটার মধ্যে এরকম উল্টাপাল্টা জিনিস আছে, সে কয়েকটা পয়েন্টের নাম বলছে, যাই হোক সেগুলো সঙ্গত কারণেই আমরা এগুলো ই করি না, আনি না অনুষ্ঠানে বলার জন্য, তো সাব্বিরের এই কথাটা আসলে সত্যি, এবং আমি কিন্তু সাব্বির যে জায়গার কথা বলতেছে সেখানে গেছিলাম, আমি ওই এলাকায় গেছিলাম এবং দেখছি জায়গাগুলো আসলেই বেশ স্পুকি মনে হয়েছে আমার কাছে। আমি আজ থেকে অনেক বছর আগে গিয়ে দেখে আসছি জায়গাগুলো, আমার কাছে বেশ স্পুকি মনে হয়েছে জায়গাগুলো। তো এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর কিন্তু পাঠিয়ে দেবেন আপনার এলাকার কোনো ঘটনা, যদি আপনার এলাকার কোনো ফোকলোর থাকে, লেজেন্ড থাকে অথবা কোনো জিনিস সেখানে ঘটেছে যে এই ঘটনাটা মিথ হয়ে গেছে ওইখানে, সেটা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের কাছে, আমরা কিন্তু সেটা শেয়ার করে ফেলব। আমরা কিন্তু এই জিনিসগুলো শেয়ার করি, লেজেন্ড ফোকলোর মিথ এগুলো কিন্তু আমরা শেয়ার করি, যদি মানসম্মত হয় অবশ্যই শেয়ার করে ফেলবেন এবং আমরা সেটা শেয়ার করে ফেলব। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতুলে শুনতে পায়। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে, ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম আপনাদের মাঝে, নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ফকরুল টঙ্গী থেকে। ফকরুল তার ছোট মামার জীবনের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাব ফকরুলের ঘটনায়। ফকরুলের ছোট মামা তিনি পেশায় ছিলেন একজন ফল ব্যবসায়ী, তাদের যে গ্রামের বাজার সেখানে একটা ফলের দোকান ছিল। তো সেখানে যেটা হতো যে যেই ফলটা বেশি চলে সেটাই রাখতে হইত। তো তিনি মোটামুটি ব্যস্ত থাকতেন এগুলো নিয়ে, মোটামুটি বেশ দৌড়ের উপর থাকতেন সারাদিন, তার ব্যবসা যাতে চালু থাকে। আর তিনি বেশ ইয়াং, ফল মোটামুটি ভালোই বিক্রি হতো। তো তারপরে তিনি তার কাজকর্ম শেষ করে বাজার যখন গুটিয়ে ফেলতে হইত রাত ধরেন 8-9 বাজে, 2000 সালে পরের ঘটনা, তো তখন দেখা যেত মানে বাজার স্লো হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি গুটায় নিয়ে তিনি তার বন্ধুদের কাছে যেতেন এবং সেখানে গিয়ে তারা ক্যারাম বোর্ড খেলতেন গ্রামের বাজারে। ক্যারাম খেলে বেশ রাত করে বাড়ি ফিরতেন ফকরুলের মামা। তো একটা সময় তখন বর্ষাকাল, বৃষ্টি হত মানে বৃষ্টির সিজন, কিন্তু কোন একটা কারণে তাদের যে গ্রামের সামনে যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে ফকরুলের মামা বাসায় ফিরত, ওই রাস্তাটা কাটাকাটি শুরু করছে, মানে ওইখানে রাস্তা হচ্ছে নতুন। তো বর্ষাকাল তিনি তার ওই দিন তার ফলের দোকানে কাজ শেষ করে তিনি মোটামুটি সব গোছা টোছা বেরোছেন, তখন বৃষ্টি পড়তেছে বেশ টপ 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 ভালো বৃষ্টি পড়তেছে। তো তিনি দোকান থেকে বের হয়ে ছাতা মাথায় হারনা দিলেন তাদের ওই যে ক্যারাম ঘরের দিকে যেখানে তারা ক্যারাম বোর্ড খেলেন। তো হেঁটে পৌঁছালেন কর্নারে, বাজারের একটা কর্নারে একটা ছোট ঘর, সেখানে ক্যারাম বোর্ড নিয়ে বসছেন এবং তার বন্ধুরা খেলতেছে, তিনিও যে ঢুকলেন, ঢুকে যাবে জম্পে সাড্ডা, মুড়ি চানাচুর মাখাইছে সরিষার তেল দিয়ে, এর মধ্যে খেলা হচ্ছে, বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে। তো তিনি শুরু করে দিলেন এদের সাথে খেলা। তো যখন খেলতেছেন তিনি কিন্তু মশগুল হয়ে গেছেন, এর মাঝে বৃষ্টি ঝুম নামছে, বেশ ঝুম মানে একেবারে ছাদ মনে হইতেছে ভেঙে ফেলবে ঘরের, এরকম একটা অবস্থা, কোনাকানি দিয়ে পানি পড়া শুরু করছে এরকম বৃষ্টি। তো তেনার তখন হঠাৎ খেয়াল হইল, কিরে ভাই বাড়ি তো যাবো, বাড়ির রাস্তা তো কেটে রাখছে সামনে দিয়ে। এটা চিন্তা হওয়ার পর তার মানে হঠাৎ হইলে কিরে বাসায় বাড়ি যাবো, তো বন্ধুদের বলতেছে রাস্তা তো কেটে রাখছে, আরে বেটা রাস্তা যদি বন্ধ থাকে এটা ঘুমাবি, এনে থেকে যা। না 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 মাথা খারাপ নাকি, আমার বাড়ি যেতে হবে, এসে কারণ তার কাছে তখন টাকা আছে এবং ওই সময় আসলে বন্ধু বান্ধব যাই থাকুক তিনি চান না যে ওই টাকার খবর কেউ জানুক, বা তার কাছে টাকা আছে এটাও কেউ জানুক সেটা তিনি চান না। তো তিনি বললেন যে না না বাড়ি যেতেই হবে যেমন হোক, আমি খেলার থেকে এখন আসি। তাড়াতাড়ি তিনি তার খেলার থেকে উঠে গেলেন, উঠে তিনি রওনা দিলেন। তখন বৃষ্টি একটু ছাড়ছে মানে ঝিরঝির ঝিরঝির পড়তেছে আর কি। তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন তিনি, তো যাইতে গিয়ে দেখলেন যে তাদের বাসার কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা ওইটা যে কাটছিল ওইখানে পানি একদম হয়ে খাল হয়ে গেছে, একটা পুরোপুরি খালের মতো, ওদিক দিয়ে হাঁটার কোনো উপায় নেই। এখন তিনি চিন্তা করছেন আমি কেমনে যাই, ইদার আমার নামতে হবে, নাইমে এখান থেকে হাঁটতে হবে, এবং হাঁটলে প্রায় মানে তার মানে বুক সমান পানি তো হবেই, বুক সমান বা তার বেশি হয়ে গেছে পানি এখানে, এবং তার নিচে কাদা কাটা কাটি কোথায় কি রাখছে তাও তো জানে না। তিনি দেখে গেছেন ওখানে দিনের বেলা কাটতেছে ওখানে ইটে দিয়ে মানে ই করতে, মানে ওখানে পাইপ টাইপ বসা টসা রাস্তা বানাবে আর কি একটা। তো তিনি মানে একেবারে দিশেহারা হয়ে গেলেন ওরকম। এদিকে রাতের বেলা তো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ঘুরঘুরটি অন্ধকার, মাঝে মাঝে বিজলি চমকায় দূরে, সেটার আলোতে একটু দেখা যায় পানির মধ্যে বৃষ্টি পড়তেছে। তো তিনি একবার দিশেহারা, চিন্তা করছেন কেমনে যাবেন তিনি বাসায়। তো তার মাথায় তখন একটাই আসলো যে হ্যাঁ, এদিক থেকে যাওয়া যায়, একটা রাস্তা আছে ঘুরে, মানে তাকে যেতে হবে আবার বাজারের দিক দিয়ে, পিছন দিয়ে হেঁটে গিয়ে খোলা একটা আছে, মানে ফসলের মাঠ আর ক্ষেত আছে, ওইটার পাশ দিয়ে হেঁটে যাবে। তো ওই জায়গাটা একটু উঁচা, ওখানে পানি সাধারণত জমে না, ক্ষেতে জমে, অন্য কোথাও জমে না, আর একটা খাল আছে। তো এখন ওই খালটা পার হতে হবে, ওখানে একটা সাঁকো দিয়ে রাখা খালটা, এবং বেশ ভালো, কিন্তু এখন বৃষ্টি যেহেতু হয়েছে ভালো স্রোত আছে খালে, কিন্তু ওই খালের বদনামও আছে। তো ওই যে সেই খালের মধ্যে নাকি মানে মানে মানুষজন ভয় পায়, খারাপ জিনিস থাকে, এটা তিনি শুনছেন, এটা তিনি শুনছেন, এবং খালের বদনাম আছে, ভয় পান তিনি। তো তিনি এটা শুনছেন যে ওইখান দিয়ে ওই সাঁকো দিয়ে পার হওয়াটাই হলে একমাত্র উপায়, এখানে নামলে তার এই বুক সমান পানিতে যেতে হবে। আর ওই খালের ভূতের ভয়টা এটাও তার মাথার মধ্যে রাখছেন তিনি, চিন্তা করে তার হাঁটা দিলেন লাস্টে ওদিক দিয়ে, ওদিক দিয়েই যাবেন তিনি। তো হাঁটতে হাঁটতে পুরা এই বাজারের এই রাস্তা ক্রস করলেন, নেমে গেলেন যে এমনি রাস্তায়, এই পাশে দুই পাশে দু দু ক্ষেত, মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং তার কাছে একটু অন্যরকম লাগতেছে, বেশ বাতাস আসতেছে, বাতাসের সাথে বৃষ্টির হ্যাচলা, মানে সুরে লাগতেছে। তিনি পাঞ্জাবি পরছিলেন, পাঞ্জাবি ভিজে গেছে হাতের কাছে, প্রায় এরকম একটা অবস্থা। চিন্তা করতেছেন যে কোমরের মধ্যে টাকা রাখছেন তিনি, এরকম একটা বেল ছিল, বেল দিয়ে আটকা রাখছেন, চিন্তা করতেছেন এই টাকা যদি আবার ভিজে যায় কি করার আছে। এগুলো চিন্তা করতে করতে এক সময় তিনি এসব পৌঁছালেন যে এই খালের পাড় ধরে হাঁটার রাস্তায়। তখন হাঁটতে 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 চিন্তা করছেন সাঁকো কি আসে, অনেকদিন তো তিনি আসেন না এখানে, সাঁকো না থাকলে তো আরেক বিপদে পড়বেন, এই চিন্তা করতে করতে হেঁটে চলতেছেন সামনে। আর এই যে আকাশে মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, সেটা একটু আলো হইতেছে, তার সাথে কিন্তু আলাদা কোনো লাইটও নাই, কিচ্ছু নাই, মানে এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় যে তিনি দেখলেন যে হ্যাঁ সাঁকো আছে, তো সাঁকো দেখা যাচ্ছে দূর থেকে, এরকম বাস এরকম ই করে করে ক্রস করে করে সাঁকো তৈরি করা, কারণ সাঁকোটা বোঝা যাচ্ছে যে সাঁকোটা ব্যবহার কম হয়, এটাও বোঝা যাচ্ছে, বাস তো অনেক পুরানো, এর মাঝে আকাশে বিজলি চমকালো দু একবার, একেবারে ভিজিবল হয়ে গেল চারিপাশ। তখন বিজলি চমকালো চারিপাশ পুরো মনে হচ্ছে আলোকিত হয়ে গেছে, দেখতে পারলো তিনি, সাঁকোটাও দেখলেন, সাঁকোর বাসটাও কিন্তু ফর মিলি সেকেন্ড তিনি দেখছেন যে বোঝা যাচ্ছে এটা খুব একটা ইউজড হয় না, এটা নিয়েও তিনি একটু ভয় আছেন। আর এই সাঁকো সম্পর্কে অনেক রকম কথা তিনি শুনছেন যে উল্টাপাল্টা জিনিস সাঁকোর আশেপাশে আছে, কারণ সাঁকো যেখান থেকে উঠতে হয় সেখানেও কিন্তু ঝোপঝাড়, বেশ ঝোপঝাড়, সাঁকোতে ওঠার মানে জায়গাটার পাশে তো ঝোপঝাড়, আর ওই পারে ঝোপঝাড় গাছ গাছালি অন্ধকার, ওখানে কিন্তু বিজলি চমকাচ্ছে, তখনও দেখছেন বড় নারকেল গাছ এবং পুরো জায়গাটা অন্ধকার তিনি দেখছেন। এর মধ্যে দিয়ে কিন্তু তাকে হেঁটে যেতে হবে পার হওয়ার পরে, পার হওয়ার পর হেঁটে ঘুরে তার বাসার পিছন দিয়ে যে উঠবেন তিনি। তো যাই হোক, আমি তার কিছু করার নেই, তো চলে আসছেন, মানে দুইটাই রাস্তা, একটা হলো ওই যে বুক পর্যন্ত পানিতে নেমে যাওয়া, আর একটা হলো এই সাঁকো পার হওয়া। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসছেন সাঁকোর কাছে তিনি, কেউ নাই, শুনশান, আর বৃষ্টি হয়েছে, এতক্ষণ রাত হয়েছে, পুরা নিরবতা নেমে আসছে চারিদিকে। তো ফকরুলের মামা আস্তে আস্তে করে যে সাঁকোর ওই দুইটা কাঠ ধরে, মানে দুইটা বাঁশ ধরে আস্তে করে পাড়া দিলেন মাঝখানে, মচমচ করে উঠলো, মানে বুঝতেছে যে মানে বেশ মচমচ মচমচ করতেছে। তারপর তিনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন সামনে, তো দেখতেছে যে খালের পানি এতটা বাড়ছে যে সাঁকোর যে নিচের বাঁশের প্রায় হাত দেড়েক নিচ দিয়ে সোরটা যাচ্ছে, বেশি দূর না, মানে এক হাত দেড় হাত এতটুকু নিচ দিয়ে সোরটা যাচ্ছে, শোঁসো করে সোর যাচ্ছে খাল দিয়ে। তো তিনি একটু ভয় পাইছেন, আর খালের বাঁশটা আরো সামনে যে আরেকটু নিচে নেমে গেছে, ওইখানে যে আবার দেখেন হয়তো এক হাতও না, আর এক হাত বা এক হাতের থেকে একটু কম জায়গা উপরে আছে পানির, কারণ ওই যে মাঝখানে ওজন পড়লে এদিকেই হয়ে যায়। তো তিনি মানে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন মনে মনে। তো যেতে যেতে তিনি মাঝখানটায় যখন আসছেন, হঠাৎ করে তিনি দেখলেন যে ওই পারে মানে সাঁকোর ঠিক ওই পারে মনে হলো আর একজন মানুষ হেঁটেই পাশে আসতেছে। তিনি খেয়াল করলেন নারী ওই মানুষটাকে আমারে দেখতেছেন, আমি তো মাঝামাঝি চলে আসছি, ওই মানুষ তো আমারে দেখার কথা, আমি ওরে দেখতেছি ও আমারে দেখে না, দুজনে একসাথে কেমনে পার হব। তিনি বইলে উঠতে যাচ্ছিলেন যে কেউ সাঁকোতে উঠে এরকম বলতে চাচ্ছিলেন, এই থামেন আমি আসেনি এরকম বলতে চাচ্ছিলেন, তো তিনি চুপ হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে সাঁকোতে যে আসতেছে তার কাছে সেটা একটা অবয়ব, সেটা ঠিক একটা মানুষ বোঝা যাচ্ছে না, মানুষের অবয়ব মনে হচ্ছে, কালো কুচকুচে একটা এনার্জি, মাথার কাছটা গোল, চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে একেবারে অন্ধকার একটা মুখ, আর শরীরটা মনে হচ্ছে কালো কুচকুচে রঙের, মানে অন্ধকার, মানে একটা অন্ধকারকে যদি একটা মানুষের শেপ দিয়ে দেয় সেরকম, এটা সাঁকোর মধ্যে আসতেছে মাঝখানে। এবং তিনি দেখলেন বেশ কেয়ারলেস ভাবে, মানে একেবারে বেয়াড়া ভাবে সাঁকোর বাঁশের উপর দুইটা হেঁটে আসতেছে, ধপ 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 করে, মানে মানে বাঁশটা নিচু হয়ে যাচ্ছে, একটা মানুষ হলে তো কেয়ারফুলি আসে, একদম দাঁড়ায় আসে সেরকম না, একদম আসতেছে, এবং তার কাছাকাছি এসে মনে হলো তার দিকে দৌড়ে আসলো, একদম মানে খুব ফাস্ট ওই বাঁশের উপরে তো দৌড়ে আসছে তার উপরে। ফকরুলের মামা ভয়ের চোটে তিনি মানে একদম মানে দিশেহারা হয়ে তিনি কি করবেন হাত দিয়ে ধরতে গেলেন সামনে, মানে মানুষ যদি তার দিকে দৌড়ে আসে মানুষ একটা ডিফেন্সের চিন্তা করে, তিনি হাত দিয়ে ধরতে গেলেন বাস ছেড়ে দিয়ে। এই সময় তার গায়ের উপরে মানে এসে পড়লো এটা, তিনি একদম স্পষ্ট বুঝলেন ঠান্ডা মানে ঠান্ডা জেলির মতো কোনো জিনিস, মানে জেলি যেরকম হয় কোনো জেলি টাইপের জিনিস, ঠান্ডা একদম ঠান্ডা জেলির মতো কোনো জিনিস তার উপরে এসে পড়ল এবং তাকে নিয়ে পানির মধ্যে পড়ল ঝবাস করে। এবং তিনি অনুভব করতেছেন যে তার গায়ের মধ্যে তাকে চেপে ধরে রাখছে, তাকে দুই হাত ছ চেপে ধরে পানির নিচে নিয়ে যাচ্ছে খালের নিচে। তিনি মানে ওই পড়ার আগে নিঃশ্বাস নিয়ে নিছিলেন একটা, মানে জোরে নিঃশ্বাস নিছিলেন, নাক মুখ বন্ধ করে তিনি নামতেছেন নিচের দিকে খালের। খালটা কত গভীর তিনি জানেন না, তিনি হয়তো কোনদিন ওই এই খালে নামেন নাই। মনে মনে বুঝতে পারতেছেন যে আজকে তার সেই দিন, একটু আগে টাকা ভাজানোর চিন্তা করতেছিলেন সেটাও নিয়ে দোয়া পড়া শুরু করলেন মনে মনে, মানে ডুবন্ত মানুষ আর কি করবেন, মানে জাস্ট দোয়াই পড়া শুরু করলেন মনে মনে আর মাফ চাইতেছেন আল্লাহর কাছে, যেহেতু গুনাহ গাছা করছি মাফ করে দামারে, মাফ করে দামারে বাঁচাও, এরকম এখান থেকে বাঁচাও কি হলে বুঝতে পারছেন। এরকম যখন তিনি চিন্তা করছেন তিনি হাত দিয়ে আবার একটা ঝাড়া দিলেন, মানে ঝাড়ানো দোন নিজেকে এরকম পানির মধ্যে হুড় করে ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পর দোয়া করতে করতে ঝাড়া দিচ্ছেন তো মনে হলো কি তাকে ছেড়ে গেছে শেষ করে। তো তিনি কোনো মতে মানে এক কল দ্রুত উপর ওঠার চেষ্টা করলেন, পা দুইটাকে দ্রুত চালায় মানে মনে হচ্ছিল অনন্তকাল, একসময় ভুস করে মাথাটা উঠাইছেন উপরে, উঠায় নিঃশ্বাস নিলেন। নিঃশ্বাস নিয়ে তাকায় দেখতেছেন, চোখ দিয়ে তাকায় দেখতেছেন যে তিনি ওই সাঁকর থেকে অনেক দূর চলে আসছেন, বেশ খানিকটা দূরে। খুব অবাককাণ্ড, এখান থেকে তাকায় দেখতেছেন সাঁকর মাঝখানে ওই কালো অবয়ব একটা দাঁড়ায় আছে এবং মেঘের আড়ালের মধ্যে মনে হয় চাঁদ আছে বা কিছু, মেঘটা আলোকিত হয়ে আছে অনেকটা, ওই মেঘের সেই হালকা আলোতে বোঝা যাচ্ছে সাঁকর উপর একটা অবয়ব দাঁড়ানো তার দিকে তাকানো। তিনি আর মানে ভয় আর ই করলেন, তিনি সাঁতরানো শুরু করলেন, সাঁতরাইতে সাঁতরাইতে স্রোতের অনুকূলে সাঁতরাইতে সাঁতরাইতে এক পাশে তিনি চেপে গেলেন, এক সময় যে উঠলেন ওই পাশে উঠে তিনি মানে হাঁপাচ্ছেন সারা শরীর ভিজা। এবং ওই অবস্থায় মানে ওনার আসলে তখন সেন্স নাই, উনি আসলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। তিনি হাঁটা শুরু করলেন ওদিক দিয়ে, মানে একবারে উদ্ভ্রান্তের মতো হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তিনি মানে দুই পাশে খোলা প্রান্তর কিছু দেখতেছেন না, এরকম একটা অবস্থা। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল তাকে ফলো করে করে বাজারে, তিনি যখন বাজারে পৌঁছেছেন বাজারের মধ্যে কেউ আসতেছে তাকে ফলো করে করে। তো তিনি তারপর ওখান থেকে কোনো মতে হাঁচড়ায় পাচড়ায় দৌড়াইতেছেন, তো হাঁচড়ায় পাচড়ায় দৌড়াইতে তিনি ভাবলেন যে সেই যে ক্যারাম ঘরে হয়তো তার বন্ধুরা আছে, ওইখানে গেলেন। ওখানে যে তিনি গেটটার মধ্যে ঝাঁপায় পড়লেন ক্যারাম ঘরের, যেখানে ক্যারাম বোর্ড খেলে, গেটটা ধরে তিনি ঝাঁপায় পড়লেন, দেখলেন যে গেটের মধ্যে শিকল পেঁচানো তালা মারা, বন্ধুরা চলে গেছে। তো তিনি বুঝলেন যে তিনি একদম অসহায়, তিনি ওইখানে কাচুমাচু হয়ে গেটের কাছে বসে তাকায় আছেন, যেই পথ দিয়ে আসছেন সেখানে তাকায়। সেখান থেকে তিনি দেখলেন ওই ওই পথের গোড়ার মধ্যে ওই যে অন্ধকার কালো অবয়বটা দাঁড়ায় আছে, এখানে কেউ নাই, পুরা নিশুতি, মানে মানে বৃষ্টি থেমে গেছে তখন কিন্তু সব ভিজা, এবং তার মধ্যে ভিজা মাটির ওই পাশের কালো অবয়বটা দাঁড়ায় আছে। তো তার আসলে আর কোনো সেন্স নাই, তখন তিনি না দোয়া পড়া শুরু করলেন জোরে 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 দোয়া পড়তেছেন, এবং তার মানে যতটুকু শক্তি আছে শরীরে ভিতরে রিংলা ইদ্দেছেন, দোয়া পড়ে তিনি উঠে দাঁড়াইলেন। এক সময় চিন্তা করলেন এখানে থাকলে তো হয়তো তাকে কিছু করেই ফেলবে। তো দোয়া পড়তে পড়তে তাকায় দেখতেছেন নাই, সামনে জিনিসটা নাই। তো তিনি ওখান থেকে দৌড়াইলেন, টলমল পায়ে দৌড়াইতে শুরু করলেন, দৌড়াতে দৌড়াইতে আবার সেই কাটা রাস্তার কাছে আসলেন। তো কাটা রাস্তার কাছে এসে দেখলেন যে পানি অনেক কমে গেছে, ওখানে পানি এখন অনেক কম, পানি নাই, মানে পানিটা ওখান থেকে সরে গেছে আর কি, বৃষ্টির পানি বৃষ্টি থামার পরে এই থেকে সরে চলে গেছে। তো তিনি তারপর ওই কাটা রাস্তার মধ্যে নেমে গেলেন, তার প্রায় মানে হাঁটুর কাছাকাছি কাদাতে ডুবে গেছে। এই অবস্থায় তিনি হাঁচড়ে পাঁচড়ে দৌড়াইতে দৌড়াইতে মানে কোনো মতে কাদা টাদা মেখে একসময় তার বাসার কাছে আসেন, এসে উঠানের কাছে এসে চিৎকার করতে থাকেন। বাসার মানুষজন বের হয়ে আসে, এসে কি হয়েছে দেখে, আলো টালো নিয়ে দেখে যে তার অবস্থা খুব খারাপ, উঠানে পড়ে যান। তো ফকরুলের মামাকে ভিতরে নিয়ে যায় তারা, নিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে টুরে দেখে কি অবস্থা, তার শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, সেন্স নাই। তো তারা তাকে সকাল পর্যন্ত দেখে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে যাওয়ার পরও নাকি সে একদিন বেহুশ ছিল, একদিন তার সেন্স ছিল না। তো পরবর্তীতে তার যখন সেন্স আসে তখন তাকে মানে জিজ্ঞেস করা হয় কি ব্যবস্থা কি অবস্থা, তখন সে মানে এদিক ওদিক তাকায় এবং তারপরে বলেই হয়েছে। তো ডাক্তাররা অবাক যে একদিন সে কেমন ভেসছিল, ডাক্তাররা বলে কি সে কি কমায় ছিল কিনা দেরণ্য, কাজ ওই সময় ওইখানকার ডাক্তারদের এতটা জানার মতোই ছিল না, তারা বিভিন্ন রকম টেস্টের জন্য বলতেছিল নিয়ে যেতে তাকে, মানে শহরে নিয়ে এই টেস্টগুলো করাইতে। এর মধ্যেই তার সেন্স ফিরে আসছে এবং তার কাছ থেকে শুনে ঘটনা তার বাড়ির মানুষজন যে এই ঘটনা ঘটছিল। তো ডাক্তার বলে যে হতে পারে সে পানিতে যখন পড়ছে ট্রমাতে পড়ছিল, এবং সেই ট্রমাতে তার কিছু হয়েছিল কিনা, সে কি মানে একটা কোমার মধ্যে চলে গেছিল কিনা, হুনুস। তো যাই হোক, পরবর্তীতে তাদের ওখানকার একজন আলেমের কাছ থেকে নিয়ে যান এবং সে আলেম তাকে ঝাড়েন, দোয়াদরুদ পড়েন, বলেন যে ওই জায়গাটা ভালো না, এমনি ঝড় বৃষ্টির রাত্রে আসতেছিল আর মানে বাজারের মধ্যে দিয়ে আসছে, এসে ওইখান থেকেও তো উল্টাপাল্টা জিনিস দেখতে পারে, আর ওই যেই জায়গা দিয়ে সে পুল পার হইতে গেছে ওই জায়গাটা এমনি খারাপ, ওখানে বদনাম আছে, অনেকেই নাকি এরকম পানিতে ফেলে দিছে বা অনেক রকম উল্টাপাল্টা জিনিস ওখানে ঘটছে, ওখানকার মানুষজন এটা জানে। তো এগুলো হয়তো সব জানতো না, ফখরুলের মামা এর জন্যই সে গেছিল, আর তার সেই যে টাকা পয়সাকে সে পানি থেকে বাঁচাইতে গেছিল সেটা পুরো ভিজে চুপচুপ হয়ে গেছিল। যাই হোক, টাকা তার কাছ থেকে খোয়া যায় নাই কোনো, কিন্তু সে মানে বেশ ট্রমার মতো চলে গেছিল। অনেকদিন সে রাতের বেলা একা ব্যাক করতে পারতো না, তার দোকানে গেলে সাথে মানুষ টাকা লাগতো এবং সে দোকান থেকে আসার সময় তার সাথে মানুষ টাকা লাগতো, সে ওইভাবে যাওয়া আসা করতো, আস্তে আস্তে তার ব্যাপারটা স্বাভাবিক হয়। তো এই ছিল ফখরুলের মামার একটা ঘটনা। এরকম অনেক ঘটনা কিন্তু আমি আমার লাইফে শুনছি, যে এরকম সাঁকো সাঁকো পার হইতে যে মানুষের অনেক এলোমেলো জিনিস হয়েছে, এবং আমি নিজেও কিন্তু এরকম সাঁকো পার হয়েছি, এবং ছোটবেলা আমার মামার কোলে চড়ে পার হয়েছি সাঁকো, সেগুলা কিন্তু মানে অন্যরকম একটা জিনিস, এবং সাঁকো নিয়ে অনেক রকমের এরকম ঘটনা গ্রাম বাংলায় প্রচলিত আছে। আমরা চাই যে এই ধরনের ঘটনাগুলো আপনাদের যাদের কাছে আছে আমাদের কাছে শেয়ার করে ফেলবেন। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে, আর এমনিও শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লাগছিল, এখনো গলায় ব্যথা আছে, তো সেইভাবেই অনুষ্ঠানটা করলাম, হয়তো লেট হয়ে গেছে আপনাদের কাছে আসতে, একটু আপনারা সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন, সেই জিনিসটা একটু একটু আমার প্রতি কনসিডারেট হবেন যে আমি এত কষ্ট করে আপনাদের সামনে আজকে আসলাম, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই। তো আজকের মতো বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে, ইনশাল্লাহ ফিরে আসবো সামনে সপ্তাহে যদি বেঁচে থাকি, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যাবার আগে আরেকটি রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।